একুশে নভেম্বর 2015 কলেজ রুট ভান্ডারিয়া ফিরোজপুর مجلس قدم عالم عارف بالله غوث الزمان حضرت مولانا شاہ عبد المتین بن حسین صاحب دامت برکتم العالیہ
আমার ভাইয়েরা ভান্ডারিয়াতে এর পূর্বেও দুই একবার এসেছেন, কাশ্মীর ময়দানের মধ্যে বয়ান করেছেন, বাণীধারা একবার বয়ান করেছেন, সম্ভবত আরেকবার হজরত দিয়ে এসেছেন, মনে হয় এরকম তিনবার হতে পারে। হজরত জামা পরে অনেকে চিনেন, অনেকে আবার চিনেন না। আজকে নতুন অনেক ভাইরাও হজরতের সংস্পর্শে আসা তার মূল্যবান নসিহত শোনা এক সুযোগ পেয়ে গেছেন, আল্লাহ তাআলা আমাদেরকে সুযোগ দিয়েছেন, আমরা বলে আলহামদুলিল্লাহ। আসলে আমি একটু আগেও বলেছি যে আল্লাহ আমাদের শুধু বয়ান আর নসিহতই না, তাদেরকে দেখলে লাভ, তাদের কথা বললে লাভ, তাদের উপস্থিত হওয়াটাই একটা বড় লাভ ও বরকতের কারণ। আমরা চেষ্টা করবো এ আমাদের মহাজন মেহমান যতক্ষণ প্রয়াস করবেন একান্ত অপার কথা না বলে ধৈর্য সহকারে আমরা আদরের সাথে বসে তার মূল্যবান কথাগুলো শুনব, জীবন গড়ার নিয়তে শুনব। হযরত আল্লাহ আমাদেরকে বলেন যে জীবনটাকে গড়া দরকার, আল্লাহমুখী করা দরকার, পাপের অভ্যাস বর্জন করা দরকার। আমরা সেই নিয়তে শুনি। এখন আমাদের সামনে মূল্যবান নসিহত পেশ করবেন চার তরিকার বিশ্ববিখ্যাত বুজুর্গ, বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ আলেম দ্বীন হযরত শুধু একজন আলেম দ্বীনই না, আল্লাহ তাআলা তাকে বহুমুখী যোগ্যতা প্রতিভাদানে ভিন্ন করেছেন। এক থেকে তিনি কবি, তিনি অনেক বড় সাহিত্যিক, এবং আল্লাহ তাআলা তাকে আরবি, উর্দু, ফার্সি, বাংলা বহু ভাষায় তাকে পাণ্ডিত্য দান করেছেন, এবং আল্লাহ তাআলার ভালোবাসা অরল বর্ষি বয়ান তৌফিক আল্লাহ তাআলা তাকে দিয়েছেন। হাজারো লাখ মানুষের অন্তরে আল্লাহর ভালোবাসার আলো জ্বালাবার জন্য আল্লাহ তাআলা তাকে যেন নির্বাচিত করেছেন। এই মহান ব্যক্তিকে আল্লাহ তাআলা পূর্ণ আফিয়া সেহাতে কামেলের সাথে সুদীর্ঘ হায়াত দান করেন, আল্লাহর বান্দাদের কল্যাণে, মুসলিম উম্মতের কল্যাণে। আল্লাহ তাআলা আমাদেরকে খুব তৌফিক দান করেন হযরত আলার বয়ান থেকে উপকৃত হওয়ার। এখন আমাদের মাঝে আজকের মাহফিলের প্রধান অতিথি, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, যাকে কেন্দ্র করি এই মাহফিলের আয়োজন, মুয়াজ্জাজ মেহমান হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন দামত বরকাতুহু পীর সাহেব ঢাকা ঢাকা হযরত জি এখন বয়ান করবেন। হযরত জি বয়ান আলহামদুলিল্লাহ শুধু মাহফিলের বয়ান না, জুমার বয়ান, জুমার আগের বয়ান, জুমার পরের বয়ান, বিভিন্ন মসজিদের বয়ান আলহামদুলিল্লাহ এখন সারা বিশ্ব থেকে শোনা যাচ্ছে, সারা বিশ্ব থেকে অনেক জায়গা শুনছে না। আপনারাও যদি এই ঠিকানাটি জেনে নেন তাহলে ভবিষ্যতে ইনশাআল্লাহ শুনতে পারবেন, একটু যোগাযোগ রাখবেন ইনশাআল্লাহ। এই ওয়েবসাইটের ঠিকানাটা আমি বলে দিচ্ছি www.khankabini.com www.khanka খানকা বানান KHANQAH BD কোন স্পেস নাই .com। এই ঠিকানায় আপনারা হজরত আলার বয়ান দেশের যেখানেই হোক না কেন, আপনারা দেশের যে কোনো জায়গা থেকে, বিদেশেও যে কোনো জায়গা থেকে শুনতে পাবেন। আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা বাহিরে বসবাস করেন, অবস্থান করেন, তাদেরকেও এই ঠিকানাটা জানাই দিতে পারবেন। এখনই এই ঠিকানা মুখস্থ হয়ে না থাকলে পরে ইনশাআল্লাহ হজরত আলার সহসন্দিরের থেকে এই ঠিকানা আপনারা সংগ্রহ করে নিতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে খুব জমিবসার তৌফিক দান করেন, যে আল্লাহওয়ালার সৌভাগ্যে যত বেশি সময় আমরা দিতে পারি ততই আমাদের কল্যাণ। আল্লাহ তাআলা সে তৌফিক আমাদেরকে দান করেন।
وقال رسول الله صلى الله عليه وسلم আলহামদুলিল্লাহ,
দুনিয়াতে অনেক রকমের মানুষ আছে, এক একজনের এক এক রং, এক এক মেজাজ, এক এক গতি, এক একজনের জীবনের এক এক রকম লক্ষ্য এবং উদ্দেশ্য। কারণ জীবনের লক্ষ্য উদ্দেশ্য বড় চাকরি, বড় ফ্যাক্টরি, বড় পদ, বড় মর্যাদা, বড় সম্মান, বড় কুরসি, বড় সিংহাসন, বড় আত্মীয়তা, বড় দল, বড় পার্টি, বড় নেতৃত্ব ইত্যাদি। কিন্তু ইমান বলা যারা হয় তাদের জীবনের রঙই আচর এবং লক্ষ্য একেবারে এত বড় যেটা কোন জাতির কখনো যদি নেই। ইমানওয়ালাদের রং হল যে আল্লাহকে পছন্দ করার রং, সবাই নিজের জন্য রং পছন্দ করে, কিন্তু ইমানওয়ালাদের রং আল্লাহকে নিজের পছন্দ করে। আল্লাহ নিজেই বলে দিয়েছে এই রঙে আমার পছন্দ, এটা ধরো। আর ইমানওয়ালাদের জীবনের লক্ষ্য না ফ্যাক্টরি, না বাড়ি গাড়ি, না দুনিয়ার কোন স্বার্থ মোহ, না সিংহাসন। ইমান বলাদের একমাত্র লক্ষ্য মহান রব্বুল আলামিনকে পেয়ে যাওয়া। আল্লাহকে পাইলাম তো আমি সব পাইলাম, আল্লাহকে পাইলাম না তো আমার কিছুই নেই, একদমই কপাল করা। যে আল্লাহকে পাইলে সে কিছুই পায় না, সে বিলকুল কপাল করে। ইমান বলাদের যে রং এটা বিস্ময় করার, নানান রঙের নানান রঙের সাজে, নানান কাপড়ের সাজে, নানান অলঙ্কারের সাজে। আল্লাহ লাল মানে ভালো পবিত্র করার বলছেন যে শিল্পত লমন আহসান যে আমার রং তোমরা ধরল, যে রং আমি পছন্দ করে দিলাম তার চেয়ে বেশি সুন্দর রং আর
বসে সুস্থ বসে
বমান আল্লাহ যে সুন্দর রং ওলা কি হইতে পারে, আল্লাহ যে রঙে রঞ্জিত করবে তার চেয়ে সুন্দর রং হতেই পারে না। আর রসুল্লাহ সাল্লামের জিন্দগির রং এটাই হচ্ছে আল্লাহ রঙের পছন্দের রং। কোরআন শরীফ রব্বুল আলামিন বলছেন লাকদ কান লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, যে আমার নবীর জীবনের দিক দিগন্তে তোমাদের জন্য সবচেয়ে সুন্দর এবং কামেল এবং কমপ্লিট নমুনা মজুদ, কমপ্লিট মডেল মজুদ, পূর্ণাঙ্গ নমুনা মজুদ। যে কোনো মানুষ যদি নিজেকে সুন্দর করতে চায়, সাজাতে চায়, যেন আল্লাহ আমাকে পছন্দ করে, সেটা হল রসুল্লাহ সাল্লাহ পবিত্র জীবনের রঙ। আল্লাহ তাআলা সেই রঙে আমাদের সকল জীবনটাকে সাজানোর তৌফিক দান করে। আমার বুঝে জন্নত কে রাস্তে আল্লাহ সে মিলাতে হ্যাঁ, সুন্নত কে রাস্তে রসুল্লাহ সাল্লামের জীবনের যে নকশা নমুনা, এটা যে ধরে নিঃসন্দেহে সে জন্নত পর্যন্ত পৌঁছবি। রসুল্লাহ সাল্লামের পবিত্র আদর্শ এবং রসুল্লাহের পবিত্র আমল আখলাক যে নিজের জীবন গ্রহণ করবে নিঃসন্দেহে সে আল্লাহ পর্যন্ত পৌঁছবে, আল্লাহর নবী হবে। এসবওয়ালা মানুষ তারা যারা এইভাবে নিজের জীবনটাকে সাধারণ তৌফিক লাভ করে। রসুল্লাহ সাল্লামের পূর্বে আরব দুনিয়ার রং ছিল এতটা মলিন, এতটা অন্ধকারে আচ্ছন্ন, এতটা অভিশপ্ত, সারা দুনিয়ার লোক মিশিয়া ছিল একদম একটা ঘৃণার ভাবনা, একটা ধিকৃত পরিবেশ। কিন্তু সান্নিধ্যের পর স্নানের পর তার পানি জন্মের পর তার আমরা খেলাকের এবং শিক্ষা দীক্ষার রং লাভের পর ওই মানুষগুলোই পৃথিবীর সেরা মানুষে পরিণত হয়ে গেছে। এতটা যে ফেরেশতাদের চেয়েও তাদের মর্তবা উঠতে হয়ে গেছে, ফেরেশতাদের চেয়েও তাদের মর্তবা উঠছে। হ্যাঁ, এই আখলাক, এই চরিত্র যেটা রসুল্লাহ সাল্লাম শিক্ষা দিয়েছেন তাদেরকে এত উত্তের মর্যাদার অধিকারী বানিয়ে দিয়েছে সেই জিনিস। এবং সেই আখলাক, সেই চরিত্র গ্রহণ করার জন্যই রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ করছেন, আমাদেরকে উৎসাহিত করছেন, উদ্বুদ্ধ করছেন। আল্লাহ সেই পথে চলার আমাদের তৌফিক দান করেন। মানুষের কাপড় চোপড় যদি দাগ বলা হবে, অনেক দাগ, এই পানের দাগ, আলদার দাগ, আলকাতার দাগ, হাজার দাগ, একদম বহুতই এটা দাগ যুক্ত হয়ে আছে একটা সাদা কর্তা। এই অবস্থায় কেউ নিয়ে ইস্ত্রি করে দেন, এটা ইস্ত্রি করে দেন, তো আমাদের জীবনটা থেকে অন্য দাগ সব মুক্ত করতে হবে, তো আমাদের জীবনটা সুন্দর হবে। যদি অন্য দাগ থাকতে পারবে না, এজন্যই পবিত্র কোরআনের মহাপ্রভু আলামিন বলছেন যে এই শয়তান তোমাদের দুশ্মন, এই নফস তোমাদের দুশ্মন, ইহুদি খ্রিস্টানরা তোমাদের দুশ্মন, এই মুশরিকিন কাফের মুনাফিকরা তোমাদের দুশ্মন। এদের কোন রং তোমাদের মধ্যে না থাকে, যে রং আমি দিলাম সেটা লাগাও, যে রঙে যে রং আমি দিলাম। আমার রসুল সাল্লাহ আলাইহিস সালাম রঙে নিজেকে সাজাও, এই রঙে যে নিজেকে সাজাবে নিঃসন্দেহে সে জান্নাতি হবে। কিন্তু আফসোসের বিষয় হচ্ছে যে মুসলমানরা যে নিজের জিন্দগিতে নামাজও আছে, রোজাও আছে, হজ আছে, জাকাত আছে, কিন্তু সঙ্গে সঙ্গে কিছু কাজ ইহুদিদের মতো, কেউ যে কিছু কাজ কর্ম খ্রিস্টানদের মতো, বিধর্মীদের মতো, বিজাতীয় অনুকরণ, বিধর্মীদের অনুকরণ, এটা মুসলমান তো করতে পারে না। মুসলমান তো এমন এক দৌলত লাভ করছে যেটা সর্বশ্রেষ্ঠ, সেটা হলো আসমানে কিতাব পবিত্র কোরআন, এবং মুসলমানদের মহান আদর্শ প্রিয়নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো এমন তো দ্বিতীয় আরেকজন নেই, আর আল্লাহর কোরআনের মতো দ্বিতীয় আর এইরকম আরেকটা গ্রন্থ এত সুন্দর, এত পবিত্র, এত দামি, এত উন্নত, এত আলোকদীপ্ত, এই পৃথিবীতে দ্বিতীয় আরেকটা গ্রন্থ নাই কোরআনের মতো। কোরআন এই পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ দিক নির্দেশনা, সর্বশ্রেষ্ঠ হেদায়তের আলো। এই কোরআন পাওয়ার পরে ফের আরেক দিকে নজর করার প্রশ্ন উঠতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরে আর কারো দিকে নজর করার কোন প্রশ্নই উঠতে পারে না। কিন্তু মুসলিম বিশ্বের আজব অবস্থা যে মুসলমানরা যে কোরআনের আলোর পরও আবার অন্যদিকে তাকায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরও ফের অন্যান্য দিকে তাকায়, এটি হলো মুসলিম জাতির অধঃপতনের কারণ। আল্লাহ তাআলা এই ফেতনা থেকে, এই বিপদ থেকে আমাদের সকলকে, সমগ্র মুসলিম জাতিকে নাজাত দান করেন। কোরআন সম্পর্কে পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন যে আমি যে কোরআন নাজিল করলাম এই সমগ্র বিশ্ববাসীর জন্য সেটা রহমত, এই কোরআন মুমিনদের জন্য রহমত, এই কোরআন ঈমানওয়ালাদের জন্য শিফা, সারা বিশ্বের মানুষের জন্য শিফা। কোরআন যে গ্রহণ করে তার ভিতর থেকে তাম দুষ দোষ, তাম কুৎসিত জিনিস, তাম কুরুষ কালিমা ধুয়ে বিচার সব পরিষ্কার হয়ে যায়। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন, ক্বদ জাআকুম মিনাল্লাহি নূরুন
ও কিতাব নবীন, যে তোমাদের নিকট যে আসমান থেকে এই কিতাব আসছে সুস্পষ্ট কিতাব, সুস্পষ্ট মানে কি করলে আমি আল্লাহ রাজি, কি করলে নারাজ, কোন পথে হাঁটলে রাজি, কোন পথে হাঁটলে আমি নারাজ, কিরকম ইবাদত বন্দি করলে আমি খুশি, আর কি ধরনের উপাসনার পদ্ধতি অবলম্বন করলে আমি আল্লাহ নারাজ, বিস্তারিত এই কোরআনে পাক এগুলো তুলে ধরা হয়েছে সবটা স্পষ্ট ভাবে, কোন এর ভিতরে অস্পষ্টতা নাই, অস্বচ্ছতা নাই। আর পর্যাক মিনাল্লাহি নূর, এই পুরা কোরআন এটা নূরই নূর, পুরা কোরআন নূরই নূর, কিন্তু এই নূরের আরেক ব্যাখ্যা হলো কর্জাক মিনাল্লাহি নূর মানে তোমাদের নিকট যে রসুল আগমন করলেন এই রসুল নূরই নূর, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা জীবনটা নূর, তার শিক্ষা নূর, তার তালিম তরবিয়ত নূর, তার আখলাক নূর, তার সব কথা নূর, সব আচরণ নূরে একদম পরিপূর্ণ নূরই নূরের ভিতরে ডুবা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমগ্র জীবনটা। তো এত বড় দৌলত কোরআনে করিম আর এত বড় মহান ব্যক্তিত্ব প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাওয়ার পরেও তারপরে মুসলিম দুনিয়া আরেক দিকে নজর করবে কিভাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তারাক্তু ফীকুম আমরাইন লান তাদিল্লু বাদি মা তামাসসাকতুম বিহিমা, আমি তোমাদের মধ্যে দুইটা জিনিস, দুইটা দামি জিনিস রেখে গেলাম, একটা আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব পবিত্র কোরআন, আর একটা হচ্ছে তোমাদের প্রিয় নবীর জীবন আদর্শ। লান তাদিল্লু বাদি কুশিন কালু, তোমরা পথ হারাবে না মা তামাসসাকতুম বিহিমা, যতক্ষণ এই দুই জিনিস তোমরা মজবুত ভাবে ধরে রাখবে। তামাসসুক মানে শক্ত মজবুত ভাবে এরকম ধরা যেন ছুটতে না পারে, এটাকে বলে তামাসসুক। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শকে মজবুত ভাবে ধরা। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযূহু ওয়া মা নাহাকুম আনহু ফানতাহু, আমার রাসূল তোমাদেরকে যা কিছু দান করেন, যা কিছু দেন সেটা তোমরা গ্রহণ করো, আর যে সকল পথ থেকে তিনি তোমাদেরকে ফিরতে বলেন বারণ করে সেই পথ থেকে তোমরা বিরত থাকো, ফিরে থাকো। আরেক আয়াতে মহান রব্বুল আলামিন বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, হে রসুল আপনি বলেন ওদেরকে যে তোমরা যারা আল্লাহকে পেতে চাও, আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তো আল্লাহকে পাওয়ার এবং আল্লাহকে ভালোবাসার পথ হলো তোমরা আমি রসুল অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আমি রসুলকে অনুসরণ করলে নিঃসন্দেহে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়াগফির লাকুম যুনুবাকুম, এবং আল্লাহ তাআলা তোমাদের সব গুনাহ মাফ করে দিবেন, আল্লাহু গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ সীমাহীন ক্ষমাওয়ালা, সীমাহীন রহমতওয়ালা, দয়াওয়ালা। তো মানুষের জীবনের কল্যাণ, সম্মান, মুক্তি এবং সফলতা সব কিছুই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের অনুসরণের মধ্যে নিহিত এবং কোরআনে কারীমের হেদায়েতের অনুসরণের মধ্যেই নিহিত। কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন এটা হচ্ছে আমাদের জন্য আদর্শ। কিন্তু এই জিনিসের প্রতি আজকে আমাদের গুরুত্ববোধ এত কম যে অন্তরে বিশ্বাস করি কিন্তু বাস্তব জীবনে সেটা আমাদের তেমনটা নাই। মানুষ যাকে মহব্বত করে, ভালোবাসে, বাস্তব জীবনে সেটা আপনাতেই ফুটে ওঠে। কোন ছেলে কোন মেয়ের প্রেমে আক্রান্ত দেখা যায় ওই গলিতেই ঘুরে, ওখানে হাঁটে, ওকে চিঠি লেখে, ওকে ফোন করে, ওকে কিছু গিফট করে, তখন সব মানুষের কাছে এটা প্রমাণিত হয় এ তো ওর প্রেমে আক্রান্ত, ওর জন্যই পাগল হয়ে আছে। যে মানুষ দিনটা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহর রসুলের ডাকে সাড়া দেয়, মসজিদে দৌড়ায়, নামাজে দৌড়ায়, জিকির করে, তেলাওয়াত করে, আমল করে, সুন্নত মোতাবেক চলে, যাকাত দেয়, হজ করে, কোরবানি করে, সুদ থেকে বাঁচে, ঘুষ থেকে বাঁচে, মিথ্যা ধোকা থেকে বাঁচে, তার এই আমল আর জীবনের রং প্রমাণ করে নিঃসন্দেহে সে আল্লাহ পাকের দেওয়ানা, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়ানা, সে আল্লাহকে চায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা কি সে পছন্দ করে, অন্য কিছুই সে পছন্দ করে না। মজনু মাটির উপরে বালুর উপরে লিখতেছিল কেবলই লায়লার নাম। লোকরা বলল যে এই কোথায় কার কাছে চিঠি লিখতেছ? হ্যাঁ, তো সে বলছিল যে গোফত মস্কে নামে লায়লা মিকু নাম খাতিরে খুদরা তাসাল্লিমি দেহাম, যে আমি আমার লায়লার নাম লিখতেছি এবং এইভাবে আমার অন্তরকে সান্ত্বনা দিতেছি। লায়লার প্রেমে আক্রান্ত, কোন শরণ নাই, লজ্জা নাই, প্রকাশ্য ফিল্ডে সকলের সম্মুখে সে লায়লা লায়লা বলতেছে এবং লিখতেছে। এই ঘটনা বর্ণনা করে মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মসনবী শরীফে বলেন, এশকে মাওলা কায় কামাজ লায়লা মুয়াদ মুয়ের গাস্তান বহরে উ আওলা মুয়াদ, হে মানুষ, মজনু যদি লায়লার প্রেমে আক্রান্ত হয়ে এমনটা হইতে পারে তো মহান আল্লাহর মহব্বত মহব্বতের দাবির দাররা, তা আমাদের জীবনটা কেমন হওয়া উচিত? হ্যাঁ, যেখানে যাই যেহানে থাকি আল্লাহই আল্লাহ, আল্লাহই আল্লাহ, কেবলই আল্লাহ পাকের মহব্বত, আল্লাহ ইয়া আল্লাহর এতাত। হ্যাঁ, এজন্য আমরা হাজার ভুলের মধ্যে থাকার পরও এখন তো আমরা ফিকির করি যে না, আর সে পথে যাব না, আর সে অন্যায় সে পাপের পথে আর হাঁটব না এবং আল্লাহর নিকট তওবা করব, মাফ চাইব। এখন তো বাকি জিন্দগি আল্লাহ আল্লাহ করতে করতে ইনশাআল্লাহ কাটাবো। তু হো কিসি বিহার মে মাওলা সে লাও লগায়ে যা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ খলিফা খাজা আজিজুল হাসান মরজুক রহমতুল্লাহ আলী বলেন, মুসলমান তুমি যে হালতে আসো, যত ভুল করে ফেলছো, যত গুনায় তোমার হয়ে গেছে, আর বিলম্ব করো না, জলদি করো, উঠো, আগে চলো, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। হ্যাঁ, কান্নাকাটি শুরু করো, আল্লাহ পাক সে নিজের কুদরত দ্বারা, ক্ষমতা দ্বারা, রহমত দ্বারা তোমার জীবনকে একদম পরিবর্তন করে দিবেন। গতকাল যে ছিল পাপিষ্ট গুণাগার, আল্লাহ পাকের রহমতের বরকতে, চোখের পানির নূরের বরকতে সেই জীবনই হয়ে যাবে কোন আল্লাহর প্রেমিকের জীবন, আল্লাহর ভক্তের জীবন। চোখের পানি অনেক বড় দামে। হাদিসে কুদসিতে রব্বুল আলামিন বলছেন, লা আনিনুল মুজদিবিন আহাব্বু ইলাইয়া মিন সাদাল মুসাববিহিন, যে মানুষ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলে, জিকির করে, আল্লাহ পাক বলেন যে হাজার লাখ কোটি কোটি সুবহানাল্লাহর জিকির আওয়াজের চেয়ে গুনাগার কান্নার আওয়াজ আমার কাছে বেশি পছন্দ লাগে। চোখের পানি রব্বুল আলামিনের নিকট এত দামি। এজন্য খোলে উয়া না খোলে দর, খোলে উয়া না খোলে দর, উস পে হো কেউ তেরি নজর, তু তো বস আপনা কাম কর, ইয়ানি সদা লাগায়ে যা। আল্লাহ পাক রহমতের দুয়ার খুলবে নি, এই আশার উপরে তুমি আগে চলো। এই কথা ভাববা না যে তিনি খুললেন কিনা, কতটুকু অগ্রগতি হলো। হাকিম উম্মত মুজাদ্দিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ লিখছেন যে এক বুজুর্গ ছিলেন, 70 বছর পর্যন্ত পানি দেওয়া ওই মাথায় গিয়ে বসছে কেন? মাওলানা আরো ওদিক যান, তুমি এখানে আগে বসো। এক লোক 70 বছর পর্যন্ত ইবাদত আমল, সুন্নতের আমল, দোয়া, মুনাজাত, কান্নাকাটি, হ্যাঁ ইত্যাদির ভিতরে মশগুল আছে দিন রাত, আল্লাহকে যে তালাশ করে তার রঙেই হয়, কি হলো না হলো বুঝি না। হ্যাঁ, আমি তো আল্লাহকে চাই, আল্লাহর জন্য ছুটাছুটি, গা মসজিদে গা দায়রুমে গা খানা এ কাবা, হ্যাঁ ইয়ানি কে তোরা মি তোলাবাম খানা বখানা, আল্লাহকে তালাশ করতেছি, আল্লাহকে আল্লাহকে খুঁজতেছি। হ্যাঁ ইয়া বাবুরা ইয়া না ইয়া বাব জুস্তে জুয়ে মি গুনাম, আল্লাহকে পাই না পাই আমি আল্লাহ আল্লাহ করতেই থাকব। হ্যাঁ ইয়া বাবুরা ইয়া না ইয়া বাব জুস্তে জুয়ে মি গুনাম, আর সে নায়াত ইয়া না ইয়া আর জুয়ে মি গুনাম, বস সারা জীবন মনে আকাঙ্ক্ষা পোষণ করবো, আহা যদি আল্লাহকে পাওয়া যায় কবে আমি আল্লাহকে পাব। হ্যাঁ, ভারতে একটা মেয়ে মানুষ বহুত বড় বুজুর্গদের খানদানের, সে সারা জীবনই নামাজ, রোজা, তেলাওয়াত, জিকির, সুন্নতের আমল, একদিন সে কবিতার ভাষায় আল্লাহ পাকের নিকট কাঁদতেছিল এবং বলতেছিল, কব সে লিয়ে খড়ি হুঁ কাসা গদাই আব তক মিলা না মুঝকো আর শাম হনে আয়। হে আল্লাহ, সারা জীবনই আপনাকে খুঁজতেছি, জীবন সন্ধ্যা ঘনায় আসছে, এখন পর্যন্ত আমি মঞ্জিলে মকসুদ পর্যন্ত পৌঁছতে পারি নাই, এখনো তো আমি আপনাকে পেলাম না, কিন্তু দুয়ার ছাড়ে নাই, দুয়ারে পড়েই আছে। যে দুয়ার পর্যন্ত, দুয়ার ছাড়বে না, দুয়ারে পড়ে থাকবে। তো রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলছেন যে নিঃসন্দেহে সে আল্লাহকে পেয়েই যাবে। হাদিসে রসুল পাক হাদিসে কুৎসিতের মহান রব্বুল আলামিন বলেন, মান তালাবানি ওয়াজাদানি, যে আমাকে তালাশ করবে নিঃসন্দেহে আমাকে পেয়ে যাবে। আল্লাহর মহব্বতের রাস্তায় হাঁটা, এটা খোদ প্রমাণ যে আল্লাহ পাক ওকে খুঁজতেছেন। আল্লাহ যাকে খোঁজেন সেই আল্লাহ পাকের মহব্বতের রাস্তায় হাঁটবার তৌফিক পায়। এজন্য হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি চার তরিকার চিশতিয়া কাদেরিয়া নকশবন্দিয়া সুবরবর্দিয়া চার তরিকার বিখ্যাত এক বুজুর্গ ছিলেন হাজি ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ। তিনি বলেন যে তুমি আল্লাহ আল্লাহ জিকির করো, গতকাল করছো, আবার আজকে, আবার পরের দিন, তো আগের দিন জিকির, আবার আজকেও সেই জিকির, তো এতে পরের দিনের জিকিরে প্রমাণ হয় তোমার আগের দিনের জিকির করাটা আল্লাহ পছন্দ করছেন। এই জন্য দরবারে ডাইকে এনে দ্বিতীয় দিন আল্লাহর জিকিরে তোমাকে মশগুল করছেন। একবার সেজদা করলা, এখন আজকেও আবার সেজদা করার তৌফিক হলো, তো বোঝা গেল আগের বার সেজদা আল্লাহ পাক খুশি হয়েছেন। এই জন্য বলছেন যে আরেকটা সেজদা কর না, ফের বন্দা আরেকটা সেজদা করে তো আল্লাহ পাক আরো খুশি হয়ে যান। আল্লাহ পাকের তৌফিক ছাড়া কোন নেক আমল একদম অসম্ভব। পবিত্র কোরআনে মহান রব্বুল আলামিন বলছেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, আমি না তৌফিক দিলে তোমরা কোন নেক আমলের পথে হাঁটতেই পারো না। কোরআন শরীফ রব্বুল আলামিন বলেন, ওমা তাশাউনা ইল্লা ইয়াশা আল্লাহ, ওয়ালা ফাযলুল যদি আল্লাহ পাক নিজের দয়া না করতেন তো সুন্দর আমলের তৌফিক তোমাদের কারোই হইতো না, কালেমার তৌফিক হইতো না, জিকিরের তৌফিক হইতো না, সিজদার তৌফিক হইতো না, গুনাহ ত্যাগের তৌফিক হইতো না। যেখানে যা হয় আল্লাহ পাকের মেহরবানির দ্বারাই হয়। তিরমিজি শরীফে এক হাদিস আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বন্দা যখন কোন নেক আমল করে আর বলে যে আল্লাহ করাইছেন, আল্লাহ মেহরবানি করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছেন, আল্লাহ বড় খুশি হয়ে বলেন যে এটা আমি করলাম, তুই না, তুই ভালো পথে হাঁটতে পারো, খারাপ পথেও তোমার যাওয়ার ক্ষমতা আছে, তুমি খারাপ পথে না গিয়া আমি আল্লাহর সন্তুষ্টির পথে আসছি, তুমি করছো আমি খুশি হয়ে গেছি। আল্লাহ পাক তার জন্য রহমতের ফয়সালা করেন এবং জান্নাতের ফয়সালা করেন। আর কোন বান্দা গুনাহ হয়ে গেছে, ভুল ত্রুটি হয়ে গেছে, আল্লাহ আমার গুনাহ হয়ে গেছে, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, না চোর হয়ে ধরে মাফ চাইতেই থাকে, তা আল্লাহ পাক তখন বলেন যে এটা তো তকদিরের লেখা ছিল, এটা এটাকে এড়াই তুই যাবি কেমনে। আল্লাহ পাক বলেন যা তোরে মাফ করে দিলাম। আরেক লোক সে নেক আমল করলো, বলে যে আমি করছি, তা আল্লাহ পাক বলেন তুই করলি কিভাবে, আমি তো করাইলাম আর তুই বলিস তুই করছিস, তোরে মাথা দিলাম আমি, আমি মাথা না দিলে সেজদা করতে কিভাবে, এই জবান দিলাম আমি, আমি জবান না দিলে, বাক শক্তি না দিলে তুই আমাকে ডাকতে কিভাবে, আমার নাম বুঝতে কিভাবে, এ কালিমা পড়তে কিভাবে, আলহামদু পড়তে কিভাবে, সুরা পড়তে কিভাবে, আত্মাহিয়াত পড়তে কিভাবে, কিছুই তো সম্ভব হইতো না। আমি তৌফিক দিলাম, আমি সব করাইলাম, এই হাঁটু দিলাম, হাঁটুর ভিতরে ভাস করার মতো এরকম ক্ষমতা দিলাম, হাত দিলাম, পা দিলাম, অঙ্গ প্রত্যঙ্গ দিলাম, এক একটাকে এক এক আমলে সেট করার মতো ক্ষমতাও দিলাম, সেভাবে আমি সাজাইয়া দিলাম, তাই না? রুকু করতে পারো, আবার নিচে গিয়ে সেজদা করতে পারো, বাঁশের মতো শক্ত হলে তো কিছুই করতে পারবো না, তো এই সব কিছু তো আমি করলাম, আমি দিলাম, আর তুই বললা যে তুমি করছো। হ্যাঁ, আল্লাহ পাক অসন্তুষ্ট হন, তার জন্য শাস্তি এবং আযাব ফয়সালা করেন। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক, কি কথা বুঝেন না ভাইরা? একই আমল এক একজন একজনে একরকম করলো, আরেকজনে আ আরেক রঙে করলো, ওই একই কর্ম একজনকে জাহান্নামে পৌঁছাইয়া দিল আরেকজনকে জান্নাত পর্যন্ত পৌঁছাইয়া দিল। আল্লাহ তাআলা জান্নাতে যাওয়ার মতো মেজাজ রুচি আমাদেরকে দান করেন, সেই আমলের তৌফিক দান করেন। তো সারাটা জীবনই এই রাস্তায় পড়ে থাকা চাই। হ্যাঁ, গুফতে পয়গম্বরকে গরকুবি দরে আকিবত বিনি আজাদর হামসারে, মানুষ যদি কারো দুয়ারে দাঁড়ায় বারবার আওয়াজ দেয়, বারবার আওয়াজ দেয়, ফকির যেরকম আওয়াজ দেয়, দরজার মধ্যে বলতেই থাকে দেন আমারে কিছু, দেন দেন মা, মা কিছু দেন মা, বলতেই থাকে বলতেই থাকে, পরে বেচারা একসময় দরজা খোলে, খুলে কিছু দিয়েই দেয়, কিছু না কিছু দিয়ে দেয়। তো এক বুজুর্গ বলেন যে মহান রব্বুল আলামিনের এই দুয়ারে যখন কেউ দাঁড়ায়, তোর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এই কথা বলছেন যে চাইতে থাকো চাইতে থাকো, যে চাইতে থাকবে নিশ্চয়ই আল্লাহ পাক তার জন্য রহমতের দুয়ার খুলেই দিবেন। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুল মুলহিনা ফিদ দুআ, যে বান্দার নাছোড় হয়ে আল্লাহর দুয়ারে পড়ে এবং ধরে এবং বলতেই থাকে চাইতেই থাকে, আল্লাহ পাক তাদেরকে খালি দেন না, নিজের প্রিয় পাত্র বানায় নেন, নিজের মাহবুব বানায় নেন, আউলিয়াদের মধ্যে সামিল করে নেন। পাকিস্তানে এক বুজুর্গ ছিলেন হযরত ডাক্তার আব্দুল হিসাব রহমতুল্লাহ আলাইহি, তিনি বলতেন যে কোন বান্দা মুমেন বান্দা যখন আল্লাহ পাকের সামনে হাত পাতে, তার দুইটা হাত আল্লাহ পাকের নজরে এত দামি হয়, সাত আসমান জমিন ওর হাতের নিচে থাকে, ওর হাতের সম্মুখে শুধু আল্লাহ আল্লাহ থাকেন। এই হাত দুইটা এত দামি এবং এত মূল্যবান আমার ভাইরা। এজন্য ইমান এবং নেক আমলের পথে পুরা জিন্দগি কাটানোর পাক্কা এরাদা করি, হাজার গুণা আছে আর না পরোয়া করি, এখন ফিকির করি যে এখন চিন্তা করি, এখন তো আরজু করি আর না পিছনে, এখন আল্লাহ পাকের দিকে ছুটবো, ফাফিরু ইলাল্লাহ, আল্লাহ আল্লাহর দিকে ছুটবো ইনশাআল্লাহ, সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাতিল মুত্তাকিন। আল্লাহ পাক বলেন যে তোমরা ছুটো জান্নাতের দিকে, বিশাল বড় জান্নাত, এই কত বড় আসমান দেখো না, এই বিশাল বড় আসমান জমি তো জান্নাত এরকম বিশাল বড়। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সবচেয়ে নিকৃষ্ট মুসলমানকে আল্লাহ পাক যে জান্নাত দিবেন সেই দশটা দুনিয়ার সমান সে এক জান্নাত, দশ দুনিয়ার চেয়েও বড় একটা জান্নাত আল্লাহ পাক সর্বনিকৃষ্ট মুসলমানকে দান করবেন। তো বড় বড় মুসলমান ভালো মুসলমানদেরকে আল্লাহ পাক কত বড় জান্নাত দান করবেন। হ্যাঁ, আমলের দ্বারা জিন্দেগি তৈরি হয়, আমলের দ্বারা যেমন আমল করব তেমনই জিন্দেগি তৈরি হবে এবং তেমনই ফল আমার সামনে আসবে। আমল সে জিন্দেগি বানতি হ্যায় জান্নাত ভি জাহান্নাম ভি, ইয়ে খাকে আপনি ফিতরত মে না নারি হ্যায় না নূরি। আমলের দ্বারা যেমন কর্ম তেমন ফল, মানুষের কর্ম মানুষকে জান্নাতে নিয়ে যায়, মানুষের কর্মই মানুষকে জাহান্নামে পৌঁছে দেয়। আল্লাহ পাক জল্লা জালালু আমানা বলু বলেন ওয়াইদাতিল মুত্তাকিন, যারা গুনাহ মুক্ত জিন্দেগি বানাবে, আল্লাহ সন্তুষ্টির জিন্দেগি বানাবে, এই জান্নাত আমি তাদের জন্য রেডি করে রেখে দিছি। জান্নাত এরকম না যেটা পরে রেডি হবে, পরে নির্মাণ হবে, কোরআন হাদিসের দ্বারা প্রমাণিত জান্নাত আল্লাহ পাক একদম এখনই বানায় রেখে দিছেন। শুনতেছেন ভাইরা? ওয়াদাল্লাহু জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, এখানে বলছেন ওই দাতিন মুত্তাকিন, এটা জান্নাত কমপ্লিট একদম রেডি করে রাখা আছে মুত্তাকিদের জন্য। শুনতেছেন ভাইরা? জান্নাত রেডি আছে। আরেক আয়াত আল্লাহ পাক বলছেন ও আদালাহুম জান্নাতিন তাজরি তাহতাহা আল-আনহার, ওদের জন্য আমি জান্নাত বানায় রেখে দিছি, আল্লাহ পাক জান্নাত বানায় রেখে দিছেন। তো জান্নাত রেডি আছে, আমরা সে জান্নাতের উপযুক্ত নিজেদেরকে বানাই নেক আমলের দ্বারা, আর ভুল হলো তওবা করি, আল্লাহ পাকের নিকট মাফ চাই এবং বলি যে যে হাজার গুনাহ হোক হাজার ত্রুটি হোক, যে মাই ইসি মুসে কাবা যাওঙ্গা শরম কো খাক মে মিলাওঙ্গা রো রো কে উনকো মাই মানাওঙ্গা আপনি বিগড়ি কো ইউ বানাওঙ্গা, আমি কাঁদতে কাঁদতে আমার আল্লাহকে রাজি করবো। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন কোন গুনাগার বান্দা যখন আল্লাহর জন্য কান্নাকাটি শুরু করে, ওর কান্না দেখলে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতে শুরু করে। গুনাহগার কান্না আল্লাহর আরশ কাঁপে। হাম চুনা আল্লাহর জাতকে মা দর বরবলত দস্তে শাহ গিরত বাবা আল্লাহ বিকাশত, যে যখন বাচ্চা কান্না শুরু করে মা দৌড়ে গিয়ে বাচ্চাকে কোলে তুলে নেয়, যখন বন্দা কাঁদতে শুরু করে আল্লাহ পাক রহমত দৌড়ে গিয়ে বন্দাকে কোলে তুলে নেয়। চোখের পানি এত দামি এবং এত মূল্যবান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন বন্দা যদি আল্লাহর ভয়ে কান্দে বা আল্লাহর মহব্বতে কান্দে তো একটুখানি চোখের পানি ওর চেহারার মধ্যে লাগলো, ওই চেহারাকে আল্লাহ পাক জাহান্নামের আগুনের উপর হারাম করে দেন। চোখের পানি এত দামি এবং এত মূল্যবান। এজন্য মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, আই খুশা কাশ্মীরকে আ বিরিয়ানে বুস্ত, আই হুমায়ুন দিলকে আ বিরিয়ানে বুস্ত। যে মানুষ আল্লাহর জন্য কান্দে, যে দুইটা চক্ষু আল্লাহর জন্য কান্দে, আহা কত দামি সেই দুইটা চক্ষু। যে অন্তর আল্লাহর মহব্বতের আগুনে জ্বলতে থাকে, কত দামি সে অন্তরটা। অনেকে অনেকের প্রেমে জ্বলে, আর আল্লাহর দিওয়ানারা আল্লাহর মহব্বতের আগুনে জ্বলে। যেখানেই থাকে আল্লাহর জন্য বেচায়ন থাকে, আল্লাহ পাকের জন্য বেকুল থাকে। আল্লাহ তাআলা আমাদের সকলকে আল্লাহ পাকের মহব্বত নসিব করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত নসিব করে দেন। মহব্বতওয়ালা আমল দামি হয়, যখন মহব্বতের সাথে আমল করে মহব্বতের আমল অনেক দামি, অনেক দামি। নিজের স্বামী গেছে বাজারে, ইলিশ নিয়ে আসছে একখানি, নাও এটা রান্না করো, আর রাত বাজে ১২টা, ইলিশ নিয়ে আসছে এতগুলি, অনেকগুলি কে করবে? বউ এসব মন্তব্য করে, কি কথা বোঝেন নাই? স্বামীর সঙ্গেও মহব্বত আছে ঠিক আছে, কিন্তু আরেকদিন গেছে নিজের ছেলে, ছেলে গিয়ে বাজার থেকে একটা ইলিশ নিয়ে আসছে, হেই মা কত খুশি আমার ছেলে ইলিশ আসছে, ও ওরে দেখায় ওরে দেখায়, দাদিরে ও ছেলের দাদিরে দেখে দেখায়, দেখছে না আপনার নাতির কারবার ইলিশ নিয়ে আসছে, সে খুশি। আর সেই ইলিশের ডিম ওর জন্য, মাথাটা ওর জন্য, স্বামী আনছে তো ঠিক আছে সেও মহব্বত, কিন্তু স্বামীর প্রতি মহব্বত আর সন্তানের প্রতি মহব্বত বেশ কম আছে না? আজ ইলিশে একদিন জামাই নিয়ে আসছে ইলিশ একটা, শাশুড়ির কত উল্লাস। শাশুড়ি একদিন শাড়ি সাদা নিয়ে আসছে, আরে আমার জামাই সাদা নিয়ে আসছে, কি কথা বোঝেন না? যে শাশুড়িদের নিকটে জামাই হাতের পান এবং সুপারি এবং সাদা সে কত দামি, পোলাও কুরমা বিরিয়ানির চেয়ে বেশি দামি। ব্যাপারটা কি? মহব্বত। যে স্বামীও মহব্বত করে এটাও ঠিক আছে, কিন্তু মা বিশ্বাস করে ছেলে সবচেয়ে বেশি আমাদের আমাকে মহব্বত করে, মায়ের প্রতি সন্তানের মহব্বত সকলের চেয়ে বেশি, কি কথা বলুন নাই? মা অনেক সময় স্বামী খেপে মাকে বকতে শুরু করে, ছেলে মেয়েরা কান্নাকাটি শুরু করে, হ্যাঁ তো তুমি আমার মাকে বকো কেন, কেন রাগ করো? আর যদি মারতে যায় তো এটা সহ্যই করতে পারে না। এতে প্রমাণ হয় যে স্বামী স্ত্রীকে যতটা মহব্বত করে তো সন্তানরা তার মাকে তার চেয়ে বেশি মহব্বত করে। কাজেই মহব্বতের রঙের কারণে চায়ের একহালি ইলিশের চেয়ে একটা ইলিশের দাম বেশি, আর এই মহব্বতের কারণেই ইলিশ না ওই সাদা পাতার দাম বেশি, ওই পান পাতার দাম বেশি, ও গোল গোল কয়েকটা শুকনো সুপারির দাম বেশি। মহব্বত কোন জিনিসকে দামি বানায় দেয়। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, হে মানুষ, হযরত শামসুদ্দিন তাবরিজি রহমতুল্লাহ আলাইহির সান্নিধ্যে গিয়া আল্লাহর মহব্বত অর্জন করার তৌফিক হয়েছি। এখন আমি উপলব্ধি করি, আমি যখন আল্লাহর নাম নেই আল্লাহ পাকের জিকির করি, আল্লাহর জিকির আমাকে উড়াইয়া সাত আসমানের ঊর্ধ্বে পৌঁছে দেয়। মহব্বতের এত তাকত এবং এত শক্তি। আল্লাহ আল্লাহ গো বেরোতা সফে আস বেশে মেয়েরা যেহেতু গর্দা চরকে ফর্শ। হে মানুষ, মহব্বতের সাথে আল্লাহর নাম নেও, তাহলে তোমাকে আল্লাহ এত ঊর্ধ্বে উঠাবেন, সেখান থেকে তুমি দেখবা এই পৃথিবীটা তোমার পায়ের নিচে আসছে। মহব্বতের আমল এত মূল্যবান এবং এত দামি। আরো শুনবেন আপনারা, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে জিহাদের জন্য অর্থের প্রয়োজন, মুজাহিদিনরা জিহাদে যাবে দিনের কাজে যাবে, এজন্য টাকা পয়সার প্রয়োজন। তোমরা যে যতটুকু সামর্থ্য আছে সকলে হিম্মত করে দাও। তো হযরত উমর, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলার সারাটা জীবনই চেষ্টা ছিল যে এই লোকটার সঙ্গে পারলাম না আমি, এই লোকটাকে হযরত কোন ক্রমে সবসময় হযরত উমর চেষ্টা, হযরত উমর ভাবতেন যে উনি বড়, এটা ঠিক আছে, কিন্তু দেখি আমি একটু উনার চেয়ে আগে যেতে পারি কিনা কোন আমলের মধ্যে। এটা কেন আল্লাহ পাক এটা পছন্দ করেন,
ভালো আমলের কাছে আমার সন্তোষ মধ্যে
বল খেলার মাঠে দর্শকরা বল খেলা দেখতে দেখতে আনন্দে উৎফুল্ল হয়, হ্যাঁ, আর মহান রব্বুল আলামিন বন্দার চোখের পানি দেখলে খুশি, বন্দার একটু আল্লাহ পাকের নাম মিশে বন্দা এতে খুশি, যে মা সারাদিন খাটে পরিশ্রম করে বাচ্চা কাচ্চাদের জন্য কত চুলার দুয়ারে যান চাষ করে দেন, কি ঠিক না? আর বাজার স্কুল থেকে মাদ্রাসা থেকে বাজার থেকে রোদের থেকে বাচ্চাটা আইসা মুখ করে একদম গিয়া আঁচল ধরে ডাক দিয়া হলো ল কি কথা বুঝেন নাই, বা আমাকে একটু আদর করে দাও, আম্মু আমাকে খাইতে দাও, ক্ষুদা লাগছে, আম্মু ডাক শুনে সারাদিনের সমস্ত কষ্ট মা মুহূর্তে ভুলে যান। তো মা ডাক মায়ের কাছে এত প্রিয়, রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উযকুরুল্লাহ যিকরান কাসীরা, ঈমান ওয়ালারা আমাকে একটু ডাক দাও, উদুনি আস্তাজিব লাকুম, আমার অঙ্গীকার আমাকে ডাকলেই সাড়া দিবে। শুনতেছেন ভাইরা, আমরাই আসলে আল্লাহ পাকের কদর করতে জানি না। আল্লাহ তাআলা আমাদেরকে বলেন ওমা কাদারুল্লাহ হাক্কা কাদরিহি, তোরা তো আমার কদর করলি না যেমনটা কদর করা উচিত ছিল। হ্যাঁ, আল্লাহ তাআলা কিসের কদর করলাম, আর কিসের কদর করা উচিত ছিল সেটা করিনি, দুনিয়ার কদর করলাম, দুনিয়া কি দিনে সেটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাউ কানাত দুনিয়া তাদিবু ইনদাল্লাহি জানাহ বাউযা মা সাকা কাফিরাম মিনহা শারবা, এই দুনিয়াটা সারাটা দুনিয়া এটা আল্লাহ পাকের নজরে যদি মশা মাসির পরের বরাবর এর দাম হইত, আল্লাহ পাক কোন কাফের মুশরিককে একটুক পানিও পান করতে দিতেন না। সারা দুনিয়া এর কোন দাম নেই আল্লাহ পাকের নজরে। হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার রাস্তা দিয়ে যাইতে কোথাও যাইতেছিলেন, দেখলেন যে একটা বকরির মরা বাচ্চা দুর্গন্ধপূর্ণ রাস্তার পাশে পড়ে আছে, তিনি দাঁড়াইলেন। এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাস্তবিক ভাবে প্র্যাকটিক্যালি সাহাবায়ে কেরামকে ঈমানের জিন্দেগি, আমলের জিন্দেগি, আখলাকের জিন্দেগি এবং আল্লাহর মহব্বতের জিন্দেগি শিক্ষা দান করতেন। হ্যাঁ, তিনি ওখানে থামলেন এবং বললেন যে আমার সাহাবিরা যে তোমাদের মধ্যে কেউ আছে এটাকে এক দেড়হাম দিয়ে খরিদ করবে, এক টাকা দিয়ে চার আনা দিয়ে খরিদ করবে, এরকম কেউ আছে তোমাদের মধ্যে? তো সাহাবায়ে কেরাম বললেন যে ইয়া রাসূলুল্লাহ এটাকে ফিরিয়ে দিলে তো কেউ নেবে না, পয়সা কি এটা যদি তুই ফ্রি তোরে দিয়ে দিলাম তুই নিয়ে যা, এ তো কেউ নিবে না। ফের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহর হাতে আমার জীবন, তার কসম করে বলতেছি, হ্যাঁ, লা দুনিয়া আহওয়ানু আলাল্লাহ মিন হাযা আলাইকুম, এই মরা বকরির বাচ্চা তোমাদের নজরে যতটা তুচ্ছ, আল্লাহ পাকের নজরে সমগ্র দুনিয়া তার চেয়ে বেশি তুচ্ছ। শুনতেছেন ভাই, সেই দুনিয়ার পিছনে দৌড়াদৌড়ি ছুটাছুটি মানুষের অবস্থা, ফ্যাক্টরি আচ্ছা ছেলে নাই মেয়ে নেই কিছু নাই, দেখলাম যে ছেলেও নাই মেয়েও নেই একদম কেউ নাই কিছুই নেই, স্বামী স্ত্রী দুইজন, ফ্যাক্টরি জায়গা জমি ধন সম্পদ বিল্ডিং ঢাকাতে অনেকগুলো বাড়ি, তারপরও দিন রাত আরো ব্যস্ত আরো ব্যস্ত আরো ব্যস্ত, যে একটা ওই আগের ফ্যাক্টরির মধ্যে আবার আরেকটা করার প্রোগ্রাম, বয়স 70। হরি বাবা, কোরআন শরীফে রব্বুল আলামিন বলেন আমি আল্লাহ থেকে বিচ্ছিন্ন করে রাখছি। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। শুনতেছেন ভাইরা? হ্যাঁ, তো ঈমানওয়ালা যে হয় আল্লাহর মহব্বত যাকে পায় বসে ওর মেজাজ ভিন্ন। সে আজান শুনলে বলে যে এই দোকানপাট ব্যবসা বাণিজ্য আল্লাহ দেখবেন, এখন আমি আল্লাহর কাছে যাব, আমার মাওলা আমাকে ডাকছে। আল্লাহ পাকের ডাক শুনলে আর কোন কিছুই তার কাছে ভালো লাগে না। আম্মা যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা সামিয়া আযান কাআন্নাহু লা ইয়ারিফুনা। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আজান শুনতেন যেন তিনি আমাদেরকে চিনে নিনা, এমন অবস্থা হয়ে যেত। এমন তো তিনি নামাজের জন্য অস্থির হয়ে যেতেন, বেচারা হয়ে যেতেন, বেকুল হয়ে যেতেন। আল্লাহ পাকের সঙ্গে মিলবার জন্য, আল্লাহ পাকের কাছে যাওয়ার জন্য এতটা তিনি বেকুল হয়ে যেতেন যেন তিনি আমাদেরকে চিনতেই পারতেছেন না। এবং তিনি বলতেন আমি নামাজ পড়লে আমার চোখ জুড়ে যায়, আমার দিল ঠান্ডা হয়ে যায়, শান্তি আনন্দে পরিপূর্ণ হয়ে যায়। নামাজের মধ্যে যে শান্তি, নামাজের মধ্যে যে মজা, শান্তি রাখছেন আল্লাহ তাআলা। এত মধুর, এত আনন্দ, এত মজা নামাজের ভিতরে। আল্লাহর কসম, এই পৃথিবীতে কোন আমলে কোন ইবাদতে এত মজা কোথায় আছে? নামাজের ভিতরে এত শান্তি, এত মজা। কি উম্মত মারনা সবারই আমি যখন আল্লাহ পাকের জিকিরে আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল হই, সারা দুনিয়া থেকে পৃথক হইয়া সব শর্ত ত্যাগ করে দিয়ে যখন আল্লাহর বন্দেগীতে মশগুল হই, আল্লাহর জিকিরে মশগুল হই, তো আপনা বোরিয়া আমি ফের হামে তখতে সোলাই মাথা। তো আমার চার সেরা চাটাইটা, আমার জায় নামাজটা, এটা সুলাইমান আল ইসলামের রাজত্ব আর সিংহাসন থেকেও তখন আমি দামি দেখতে পাই। ওই জায় নামাজের জমিন বরং খালি মাটির উপরে যে বন্দা সেজদা করে, আল্লাহর কসম সারা দুনিয়ার বাদশাহদের বাদশাহী এবং সিংহাসন থেকে সে ওই বন্দার সেজদার জায়গার মাটিটার দাম বেশি। সুধামা মসজিদে উ সুধামা রুয়ে জমিন, আল্লাহ পাকের জমিনের সারা পৃথিবীর সব জমিনে অনুমতি দিয়েছেন, যেখানে মন চায় সেজদা কর, যেখানে সেজদা করবে বন্দা সারা জাহানের ভিতরে সে সেজদার জায়গা সবচেয়ে দাম। খুশতর ধর দু জাহান আজা রুয়াত কে মরা বা তু সর সৌদা রুয়াত। মরা আমি আপনাকে ডাকি, আপনার নাম নিতে পারি, আপনার জন্য কাঁদতে পারি, আপনাকে একটা সেজদা করতে পারি, সেই জমিন আমার নিকটে দুনো জাহান থেকে বেশি দাম। খুশতর ধর দু জাহান আজার ওয়াত কে মরা বা তু সর সৌদা ওয়াত নারায়ে মস্তান খুশনি আয়দাম। মহব্বতের সাথে আপনার নাম নিতে ইচ্ছা করে, মহব্বত বেচারে আপনার আপনার নামের জিকির বিমূর থাকতে মন চায়, নারায়ণ মস্তানা খুশমিয়া জানা চুনি বায়াদাম, সারাটা জীবন এইভাবেই আপনাকে ডাকতে থাকতে ইচ্ছা করে, আপনার মহব্বতে বিকুল থাকতে বিভোর থাকতে ইচ্ছা করে। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দেয়, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে। মহারাজ জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহ কত বড় আল্লাহর প্রেমিক ছিলেন, আল্লাহর দেওয়ানা ছিলেন, কিন্তু তারপরেও তিনি আল্লাহ পাকের নিকট কান্দেন এবং বলেন যে আল্লাহ আপনার মহব্বত ভালোবাসার এই নেয়ামত থেকে আমাকে আপনি বঞ্চিত করেন না, এই মুবারক আমলার জিন্দগি থেকে আমাকে বহিষ্কার করে দিলেন না, আমার কোন নালাগির কারণে, আমার ভুলের কারণে, আমার ভুল হলে মাফ করে দিয়ে, কিন্তু আপনাদের আপনার প্রেমীদের প্রেমিকদের কাতার থেকে আসন থেকে আমাকে বঞ্চিত করেন। আপনার জিকির, আপনার স্মরণ, আপনার মহব্বত ভালোবাসা ছাড়া আর কোনো দিকে আমাকে যাইতে দিয়েন না। আল্লাহর প্রেমিকদের কান্নাকাড়ি করতেছে যাতে মহব্বতের আসন না ছুটে, প্রেমিকের এই সিট থেকে তাকে আউট না করে দেওয়া হয়। দেওয়া ঠান্ডা হয়ে গেছিল ভাই, তোরা যে গরম মিলিয়ে দিতে পারো না। হ্যাঁ আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলকে আপনার মহব্বত দান করে। হ্যাঁ মহব্বতের কারণে আমল দামি হয়, আর মহব্বত না থাকলে আমলের দাম কমে যায়। এই জন্য কোরআন শরীফে আল্লাহ পাক বলছেন যে আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ইমানওয়ালারা তো আমার জন্য ভীষণ মহব্বতওয়ালা হয়। এই যে কথা আল্লাহ পাকের কথা যে কত আজীব ধরনের, এটা আল্লাহ পাক সাহাবীদের সামনে তো আয়াত নাযিল হয়েছে, সাহাবায়ে কেরাম সকলে বুঝতেন যে কি বলতেছেন তিনি, যে সেজদা করো মাওলানা, খালি রুকু করো, খালি তেলাওয়াত করো, খালি জিহাদ করো, বুক ভরো আমার প্রতি ভালোবাসা আছে কিনা সেটা দেখি, হ্যাঁ আমার জন্য মহব্বত আছে কিনা, মহব্বত ভরা সেজদা চাই, মহব্বত ভরা জিকির চাই, মহব্বত ভরা আমল চাই। কারণ আল্লাহ পাকের ফেরেশতারা তখন এবাদতই করতেন, তো সব ফেরেশতা এবাদত করেন, জিকির করেন, এর ভিতরে ফেরেশতারা মশগুল ছিলেন। আল্লাহ পাক বললেন যে আমি আমার খলিফা বানাবো, মানুষ বানাবো, কি জন্য বানাবেন? ফেরেশতারা বললেন যে এবাদত তো আমরা করতেই আছি, ওরা আর অন্য কিছু করবে? তো কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন আমি তো মানুষ বানাইছি, জিন বানাইছি, এদের সৃষ্টি করছি শুধু আমার ইবাদতের জন্য। ওদিকে ফেরেশতাদেরকে ফেরেশতারা তো বলছিলেন ইবাদত তো আমরা করতেই আছি, জিকির তসবিহ তাকদীস, তো ফের আবার আল্লাহ পাক বলেন জিন বানাইছি, মানুষ বানাইছি ইবাদতের জন্য। তো এই আয়াতের ব্যাখ্যা কি তাহলে? দুইটা তো এক হয়ে গেল। এজন্যই মুফাসসিরিন এখানে বলছেন যে এখানে লিয়ারিফুন মানে লিয়াবুদুন মানে লিয়ারিফুন। হ্যাঁ আল্লাহ পাক বলছেন যে আমি ওদেরকে বানাইছি যাতে ওরা আমার ইবাদত করে মারিফতের সাথে এবং মহব্বতের সাথে। মারিফতের জন্য মহব্বত লাগে, যাতে মহব্বতের সাথে আমাকে ডাক দেয়, মহব্বতের সাথে আমার বন্দিগি করে, মহব্বতের সাথে আমার জিকির করে। হ্যাঁ এজন্য মহব্বতওয়ালা আমল দামি, মহব্বতওয়ালা জিকির দামি, মহব্বতওয়ালা হজ দামি। পাঁচ লাখ টাকা জমা দিয়ে হজ করে আসছে, তাওয়াফ করছে, ঘুরছে গেছে, আইসে গেছে হাদিসাত। হ্যাঁ আর হাফেজ ইউসুফ রহমতুল্লাহ আলাইহি হজ করতে গেছেন, তো হুজুরের এক খলিফা আছেন নোয়াখালীতে, হযরত মাওলানা মুমিনুল্লাহ সাহেব, তো হুজুরে আমাকে একদিন বললেন যে আমি হাফেজ ইউসুফের সঙ্গে কয়েকবার হজ করছি, হুজুর তাওয়াফ করে যখন দুই রাকাত তাওয়াফের পরে দুই রাকাত ওয়াজিব নামাজ পড়ে ওখানে কান্দতেন আর বলতেন আল্লাহ মোহাম্মদুল্লাহ আর কিছু চায় না, মোহাম্মদুল্লাহ আপনার চায়, আর মোহাম্মদুল্লাহ অন্য কারো দুয়ারে যাবে না, আপনার দুয়ারে আছে, আল্লাহ মোহাম্মদুল্লাহ আপ যা দিবেন আপনি দেন, মোহাম্মদুল্লাহ আর কারো দুয়ারে হাত পাতবে না, আপনার দুয়ারেই হাত পাচ্ছে দেখেন। আর এমন কান্দতেন, ফুফে ফুফে কান্দতেই থাকতেন, কান্দতেই থাকতেন, কান্দতেই থাকতেন। শুনতেছেন ভাইরা? আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর মহব্বত নসিব করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সময় চাইতেন যে আমি একটু আগে যেতে পারতাম, এত চেষ্টা করতেন তো পারতেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন যে দ্বীনের কাজের জন্য অর্থের প্রয়োজন, তোমরা এতে শরীক হও, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবলেন যে আল্লাহ আমারে বহুত দিছেন, তো আমি এক কাজ করি, আবু বকর তো তেমন নাই কিছু, আমার অর্ধেকটা যদি নিয়ে যায় তা আবু বকরের তামাম সম্পদের চেয়ে কত বেশি পরিমাণ হবে সেটা, তো ভাগ করে পুরো সম্পদ এর অর্ধেকটা নিয়ে গেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি, ঠিক আছে। কিছুক্ষণ পর হযরত আবু বকর আসছেন, সামান্য অল্প কিছু নিয়ে আসছেন, একদমই পরিমাণ কম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আবু বকর তুমি কি নিয়ে আসছো, এটা কি? বললেন ইয়া রাসূলুল্লাহ আমার নিকট যা ছিল সব নিয়ে আসছে, আমার ঘরে আর কিছুই রাখে আসেনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তুই ঘরের জন্য কিছু রাখবা না? বলে ঘরের মধ্যে নিজের সংসারের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, আমি আল্লাহ আর আল্লাহ রসুলকে পাইছি, আমার সবই আছে, আল্লাহ খুশি আল্লাহ রসুল খুশি তো আমার সব আছে, আর আল্লাহ আল্লাহ খুশি না আল্লাহ রসুল খুশি না তো আমার কিচ্ছু নেই, আমার সর্বহারা, তা আমার ঘরের জন্য আল্লাহ আল্লাহ রসুলকে রেখে আসছে, হ্যাঁ যা ছিল সবই নিয়ে আসছে। হযরত উমর বুঝছেন যে আল্লাহ রে পারলাম কোথায়, তো পিছিয়ে পড়লাম, আমি আনছি আমার যা আছে সবটার অর্ধেকটা, আর তিনি আনছেন যা আছে সবটা। বাস হযরত উমর মাথা ঝুঁকাইলেন যে না, ওনার সঙ্গে প্রতিযোগিতা করে কোশ্চিন কালো পারা যায় না, পারা যাবে না। আমার প্রিয় বন্ধুরা, এই হলো মুআমালা। হ্যাঁ, এজন্য মহব্বতের সাথে আমল করি, চেষ্টা করি, মেহনত করি, গুনাহ হয়তো মাফ চাই। আমি বলতেছিলাম যে দুয়ারে পড়ে থাকলে কিসমত খুলেই, দরজা না ছাড়লে দরজায় পড়ে থাকলে কিসমত খুলেই যায়। হ্যাঁ, আজিম শান আল্লাহ পাকের প্রেমিকদের, আল্লাহর দেবানাদের, আল্লাহর তালাশকারীদের। হ্যাঁ, ইয়া রাব্বু রাজা না ইয়া রাব্বু দৃষ্টি ঝুরি যেটা যখন কর্তব্য হয় করতে থাকবো, হ্যাঁ আল্লাহ পাকের রহমতের দিকে তাকায় থাকবো, আমার মাওলা কবুল করে নেন, আমার মাওলা কবুল করেন, কবুল করলে মাটিও এই সোনা চাঁদির থেকে দামি, হীরা কাঞ্চন থেকে দামি, আর কবুল না করলে হীরা কাঞ্চনে সাত আসমান জমিন বরাবর ঢের এটা ছাই থেকেও ধরছে। কি কথা বুঝতেছেন? কবুল নাই তো কিছুই নেই। অনেকে আমি মসজিদ করছি, মাদ্রাসা করছি, খানকা বানাইছি, আমি এত এত কাম করছি দিনের, হ্যাঁ এত হজ এত উমরা করছি, এত তাহাজ্জুদ পড়ছি, এত লাখ মানুষকে মুসলমান বানাইছি, এত লক্ষ মানুষকে সিনেমা হল থেকে এনে মসজিদে পৌঁছাইছি, তা আমি কি না করছি? আরে ইন্না লিল্লাহ, তাহলে সব গেল। কি কথা বুঝেন নাই? নিজের উপরে নজর না থাকে, নিজের আমলের উপর নজর না থাকে, নিজের এলমের উপরে, মেহনতের উপরে, ওয়াজের উপরে, হজের উপরে, নিজের দানের উপরে নজর না থাকে, আল্লাহ পাক করেছেন আমাকে, আল্লাহ পাকের দয়া এবং মেহরবানি। বাপ জাহান্নামে আর সন্তান ইব্রাহিম খলিলুল্লাহ। শুনতেছেন ভাই? এগুলো কি মাথায় ধরার বিষয়? হ্যাঁ, বাপ হলো চির জাহান্নামে আর তারই সন্তান হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। ইয়া আল্লাহ ফাহম সে বালা খুদাই হায় তেরে, আল্লাহ পাকের এই পৃথিবী পরিচালনা করেন আল্লাহ তাআলা, তার খোদাই এই আসন এবং হেকমত বুঝা, এটা আমাদের জন্য কিভাবে সম্ভব? হ্যাঁ, এজন্য লাইগা থাকি ভাইরা, আল্লাহ পাক ইমান আর ইসলাম এর যে দৌলত আমাদেরকে দান করছেন, কদর করি এই দৌলতের, কদর করি এই পথে লেগে থাকি, পড়ে থাকি। 70 বছর পর্যন্ত এই বুজুর্গ আল্লাহ পাকের বন্দেগীতে মশগুল, আমলে মশগুল, ইবাদতে মশগুল, তেলাওয়াতে মশগুল, জিকিরে মশগুল, নামাজ ছাড়ে না, রোজা ছাড়ে না, নামাজও ছাড়ে না, রোজাও ছাড়ে না, কোনো কিছুই ছাড়ে না। কিন্তু কখন যে আল্লাহ পাক নিজের বলি হিসাবে কবুল করবেন তা তো আমাদের জানা নেই। এভাবে 70 বছর তাহা যদি একদিনও ছুটে না তার, তো এই বুজুর্গের খাদেম যুবক, এক যুবক খাদেম ছিল, তো ওই সৌবতে থাকতে থাকতে আউলিয়াদের সঙ্গে থাকতে থাকতে, তো হাদিসে কুচিতে আছে যে আল্লাহ পাক ওই আল্লাহর ওলিদের সৌবতের বরকতে ওই বন্দা যে কপাল পোড়া ছিল তাকেও কপাল বলা বানায় দেন। হুমুল কাউমু লা ইয়াসকা বিহিম জালিসু, এ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হাদিসে কুদসি, রব্বুল আলামিন বলছেন আমার খাস বান্দারা আমার এত প্রিয়, ওরা এত কামিল বান্দা, এত মকবুল বান্দা, যে ওদের সঙ্গে যারা উঠা বসা করে সম্পর্ক রাখে তারা কোনো ক্রমিক কপাল পোড়া থাকে না। কি কথা বুঝেন নাই? কোনো গ্রামে কবল পোড়া থাকে না, নিঃসন্দেহে তারা জান্নাতি হয়েই যায়। তো আল্লাহ বলাদের সোহবত এত মূল্যবান, এত দাম। অনেকে এইসব হাত, অনেক হাদিস জানে, অনেক আয়াত জানে, কিন্তু আল্লাহর ওলীদের সোহবত এবং তাদের সঙ্গে সম্পর্ক যে এত দামি, কোরআন হাদিসের শক্তিশালী বলিষ্ঠ প্রমাণ আদি দ্বারা প্রমাণিত, এই অধ্যায়টা অনেক ভাইরা জানেন না, বুঝেন না, বুঝতেই চান না। এ আপাত মেহুনা বিবাদ কিতাব তা ফুরুনা বিবাদ, হ্যাঁ কোরআনের কিছু কথা মানবেন আর কিছু কথা মানবেন না, এই কি ইমানওয়ালাদের রং হয়? হ্যাঁ প্রিয় বন্ধুরা, এতটা আবেগ তাড়িত কেন? হ্যাঁ এই ভুলের শিকার আপনারা কি জন্য? হেদায়ত কোরআনের সব পুরা কোরআনই তো হেদায়তের কিতাব, যদি কোরআনের কোনো অংশ মানা, কোনো অংশ না মানা, তো ফের ইমানের অবস্থা কি দাঁড়াইল? আল্লাহ তাআলা আমাদের সবকে, সকল মুসলমান ভাইকে কোরআনের সকল বিষয়ের উপরে পরিপূর্ণ ইমান আনার তৌফিক দান করে, নিজের কপাল নিজে পোড়া এবং নিজের পায়ে কুড়াল মারা থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। ফাতুল বারির মধ্যে ইবনে হাজার আসকালানি রহমতুল্লাহ এর মতো মুহাদ্দিস লিখছেন এই হাদিসের ব্যাখ্যায় যে ইন্না জালিসাহু ইয়ানদারিজু মাহু, বুখারী শরীফের ব্যাখ্যা করুন তো ফাতুল বারি, এর মধ্যে যে বুখারীর বিখ্যাত ব্যাখ্যাতা হাফেজ ইবনে হাজার আসকালানি বলেন ইন্না জালিসাহু ইয়ানদারিজু মাহু ফি জামি মা ইয়াতাফাযযালুল্লাহু বিহি আলাইহিম ইকরামান লাহু, যে আল্লাহর মুরিদেরকে আল্লাহ পাক যত রকমের নেয়ামত সম্মান মর্যাদার পুরস্কার দান করেন, তাদের সঙ্গে যারা সম্পর্ক রাখে তাদেরকে ওই সব নেয়ামত সম্মান মর্যাদা দান করবেন, তাদের সঙ্গে উঠা বসার করার কারণে ওই আউলিয়াদের প্রতি সম্মানার্থে, যে তোমার এই লোক তোমার, তোমার সঙ্গে সম্পর্ক রাখে, চলো তোমার যা দিলাম বলো তাই দিয়ে দিলাম, ইকরামান লাহু। কিন্তু এই হাদিসের ব্যাখ্যাতে ইবনে হাজার আসকালানি এই কথা লিখছেন ফাতুল বারিতে। ওই খাদেম যে সে একদিন ভোর রাত্রে শুনতে পায় হুজুর উঠছেন তাহাজ্জুদ পড়তে, আর আসমান থেকে আওয়াজ আসতেছে আল্লাহর পক্ষ থেকে, হয়তো কোনো ফেরেশতাকে, ফেরেশতা ঘোষণা করতেছেন এই তোর কোনো আমল, তোর কোনো আমল এবাদত তাহাজ্জুদ আমার দরবারে কবুল না, কোনোটাই কবুল না। খাদেম বেচারা পেরেশান, ইন্না লিল্লাহি, কি কথা, এত বড় ওলি বুজুর্গ আল্লাহ বলা সারা জিন্দগি কাটাইলেন জিকিরে আমলে এবাদতে তাহাজ্জুদে, আর তার জন্য এরকম কথা? ছুটে এসে বললেন হযরতজি আপনি শুনলেন এই কথা? আমি শুনলাম। বলো বাবা এই কথা তুমি শুনছো আজকে, আজকে শুধু আজকের একদিন, আমি এই 70 বছর যাবতীয় ভোর রাত্রে এই কথা শুনতে থাকি। আমি উঠি তাহাজ্জুদ পড়তে, ওখান থেকে আমাকে বলা হয় যে তোর কোনো আমলই কবুল না। কি কথা বুঝেন না? তো ওই যুবক বললো যে তাহলে আর আপনি এগুলি করেন কি জন্য, তো ফায়দা কে, লাভ কি, কবুলই না। তো তিনি বলছেন যে গদ্দেউ বে আসকবুল দিগারা লাল মারওয়ারি সর্বেশ সামরি বাবার এই দরবার ছিল, এই দুয়ার ছিল, এই দুয়ারে হজরত আদম মাথা করছেন, এখানে হজরত ইব্রাহিম আলাইসলাম খলিলুল্লাহ মাথা করছেন, এখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দুয়ারে পড়ে থাকছেন। আল্লাহর সমস্ত প্রিয় বান্দারা সকল বড়রা হ্যাঁ না এই দুয়ারেই পড়ে থাকছেন, সব এই দুয়ারের মিসকিন। এই জন্য অন্য জায়গায় গিয়ে বাদশাহ হওয়ার চেয়ে এই দুয়ারে পড়ে থেকে এরকম আঘাত খাইতে থাকা, থাপ্পড় খাইতে থাকা অনেক দামি, অনেক মূল্যবান। কবুল করলো এখানে আসি, আর কবুল না করলো এখানেই পড়ে আসি, এই দুয়ার কোনোদিন ছাড়ব না, এই দুয়ারেই পড়ে থাকবে। যখন এই কথা এই আল্লাহর প্রেমিক আল্লাহর দেওয়ানা বলছেন, তখন পাল্টা ওখান থেকে আবার আওয়াজ আসছে, আওয়াজ মানে কোনো ফেরেশতা না দা মুনাদিন, কোন ফেরেশতা তখন আওয়াজ দিয়ে আল্লাহর পক্ষ থেকে বলছেন, যে আল্লাহ তাআলা বলেন, শোনো এত পছন্দ লাগছে, এই একটা মাত্র কথার কারণে সারা জীবনের সব ইবাদত আমল একসঙ্গে কবুল করলাম। অবুলাস্ত গর্চে হোনার নেস্তাত, তোমার যোগ্যতা নাই, তোমার আমল আমার দরবারে কবুল যোগ্য না, তবুও কবুল করলাম। এই কবুল যোগ্য না হলেও কবুল করা, এটাকে আরবিতে বলে তাকাব্বাল, তাকাব্বুল, তাকাব্বাল, ইয়াতাকাব্বাল। ইব্রাহিম আলাইহিস সালাম বাইতুল্লাহ শরীফ কাবা শরীফ বানানোর পরে হযরত ইসমাইল আলাইহিস সালাম ইব্রাহিম আলাইহিস সালাম তারপরে আল্লাহ পাকের নিকট দোয়া করছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। হুজুররা যারা কোরআন শরীফের আয়াত পড়ছেন, তাফসীর পড়ছেন, আয়াতের অর্থ আমরা ভালো করে পড়ছি কিনা, কবুল করে নেন। খালি কবুল করা, অনেকে খালি কোরআন শরীফ কোরআন হাদিসের এই অর্থ শিখে অনুবাদ পড়ে, অনুবাদ পড়লে কোন রকম শব্দের অর্থ কিছুটা জানা যায়, কিন্তু কোরআনের গভীর মর্ম জানার উপায় হয় না, তৌফিক হয় না। কথা বুঝছেন ভাইয়েরা, কোরআনের গভীর মর্ম জানতে হলে কোরআনের কোরআনের ভাষা, কোরআনের ভাবভঙ্গি, কোরআনের ভাবধারা, বাগধারা জানতে হবে কোন বিজ্ঞ আলেমে দিন থেকে এবং আরেফে কামিল থেকে, এবং নিজে গুণামুক্ত আত্মা অন্তর, নির্দাগ অন্তর এবং জিন্দেগি বানানো লাগবে। নির্মল নির্দাগ আত্মা কোরআনের গভীর অতল তল পর্যন্ত, অদূর পর্যন্ত, অকুল সাগর পর্যন্ত কি নূর, কি মণিমুক্তা লোক করে আছে, এগুলি দেখে এবং দেখবার আল্লাহ পাক তৌফিক দান করে। আর যে মিথ্যা বলে, ধোকা দেয়, হিংসাওয়ালা, অহংকারওয়ালা, মুখে কোনো মুরব্বীর সঙ্গে, মুখে আচরণে কোনো মুরব্বীর সঙ্গে, বুজুর্গের সঙ্গে, মা বাবার সঙ্গে বেয়াদবিকারী, গুস্তাখি বেয়াদবিকারী, এসা লোক কোরআনের গভীর নূরের অধ্যায় এবং গভীর মর্ম এবং অকুল সাগরের হীরা কাঞ্চন এগুলো থেকে বঞ্চিত থাকে। কি কথা বুঝতেছেন ভাই? আল্লাহ পাক জালা জালালু ওয়া মারওয়ালু আমাদের সকলকে কবুল করেন, তৌফিক দান করেন। তো মহব্বত কত ঊর্ধ্বে উঠায় মানুষকে, চিন্তা করতে পারলেন? যে যা আছে বিশাল সম্পদের অর্ধেকটা দিয়েও হযরত আবু বকরের সমকক্ষতা দ্বারে কাছে আসা সম্ভব হয়নি, দ্বারে কাছে আসাও সম্ভব হয়নি। এজন্য মহব্বত অর্জন করতে হবে, তো আমার জিন্দগি দামি হবে। ফেরেশতারা ইবাদত করতেন, আমাদের বানাইছেন কি কাজে, আমাদের বানাইছে কি কাজে বলতে পারেন? আমাদের বানাইছেন মহব্বতের জন্য। তো ওরা ইবাদত করে, তোমরা মহব্বত করবা, খালি মহব্বত না, মানে ইবাদতই করবা কিন্তু মহব্বত ওয়ালা, মহব্বতের রঙে, তোমার ইবাদতের প্রাণ হওয়া চাই মহব্বত আর মহব্বত। শুনতেছেন ভাইরা? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। এখন এই মহব্বতটা কি জিনিস, কেমন করলে মহব্বত হবে, আমার কথা বুঝে না পারে নাকি ভান্ডারিয়ার ভাইরা? আপনাদের ভান্ডে কি আছে, আমার ভান্ডে কি আছে, আমি কেমনে দিছে পাবো? যাই হোক, সেই মহব্বতের পদ্ধতি আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বয়ান করছেন, ওয়াল আফলাহা মান যাক্কা, যে মহব্বত পেয়ে গেল সে কামিয়াব হয়ে গেল। এটা তো বুঝে আসছে না? ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, ঈমানওয়ালারা তো আল্লাহর জন্য ভীষণ মহব্বতওয়ালা, আর বানাইছেনই আমাদেরকে মহব্বতের জন্য। দলিল কোরআনে পাকের এই আয়াত, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা واشفقنا منها وحملها الانسان انه كان ظلوما جهولا. আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেন, দেখেন আমি লম্বা ব্যাখ্যা করব না, সংক্ষেপে বোঝার জন্য বলছি, আল্লাহ পাক বলেন আসমানকে, সাত আসমানকে, জমিনকে, পাহাড় পর্বতকে আমি বললাম আমাকে ভালোবাসার এই দায়িত্ব তোমরা কি গ্রহণ করতে পারো? তো তারা কাঁপতে থাকলো এবং বললো আমি পারবো না, এত বড় পার দায়িত্ব, আপনাকে ভালোবাসার এই আমানত এটা আমরা বহন করতে পারবো না। আল্লাহ পাক বলেন মানুষদেরকে শুনে বলতেছেন আমাদেরকে, হে মানুষ তোমরা বললা কি যে আমরা পারবো আপনারে ভালোবাসতে, তোমরা এই দায়িত্ব নিলা, তোমরা সেই মানুষ, শুনতেছেন ভাইরা? আল্লাহ পাক কোরআনে আমাদেরকে বললেন তোমরা সেই মানুষ, তোমরা বলছিলা যে আমরা এই দায়িত্ব নিলাম, আমরা আপনার মহব্বতের আমানত গ্রহণ করলাম, আমরা আপনাকে ভালোবাসবো, অঙ্গীকার করে আসছি আল্লাহ পাকের সঙ্গে, শুনতেছেন ভাইয়া? যে আমরা যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকার করছিলাম প্রথমবারে তিনি জিজ্ঞাসা করার সময়, এই জন্য হাকিম উম্মত মাওলানা আসফ আলী থানভীর খলিফা খাজা হাজিউল হাসান মুরজুক রহমতুল্লাহ আলাইহি বলেন, হ্যাঁ দিল আজল সে থা ওই আজ কা সদাই হ্যাঁ, আমি কি নতুন পাগল আমার মাওলা? সে অনেক আগে আল্লাহ পাকের মহব্বতের পালায় পড়ছে, যখন জিজ্ঞেস করছিলেন আলাস্তুবি রব্বিকুম, কিরে আমি তোমাদের রব না, আমাকে ভালোবাসবা না, ওই তখন থেকেই আল্লাহ পাকের মহব্বতের পালায় পড়ে গেছে। ওই যে শুনছিলাম কিরে ভালোবাসবি, ওই কথায় চোট লাগছে, প্রেমের চোট, ওইটাই ভিতর থেকে রয়ে রয়ে আমাকে যন্ত্রণা দিতেছে, মাওলার জন্য বেকুল বানায় তুলতেছে। হ্যাঁ দিল আজল সে থা কই আজ কা সদাই হ্যায়, থি জো এক চোট পুরানি ও উর আই হ্যায়। সে তখনই আল্লাহ পাক জিজ্ঞেস করলে প্রেমের এক আঘাত যে লাগছিল বুকে, সেটাই এখন আমাকে যন্ত্রণা দিতে থাকে, আর মাওলার তালাশে ছুটতে থাকি, পাগলের মতো দৌড়েতে থাকি। আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন, তৌফিক দান করেন। হ্যাঁ এজন্য এক বুজুর্গ বলছিলেন হযরত হাকিমুল মতর খলিফা আল্লামা সৈয়দ সুলাইমান নদভী রহমতুল্লাহ আলাইহ, তেরে গম কে জো মুঝকো দৌলত মিলে, গমে দু জাহাঁ সে ফরাগত মিলে, মহব্বত তো আয় দিল বড়ি চিজ হ্যায়, ইকা কম হ্যায় জো উসকি হাসরত মিলে। মহব্বত যারা পাইছে আল্লাহর মহব্বত, আল্লাহর দেওয়ানা, সেই সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম সকলে মহব্বতওয়ালা, তাবেইন তাবে তাবেইন মহব্বতওয়ালা, জুনায়েদ বাগদাদী, খাজা মুঈনুদ্দীন চিশতি, মাওলানা জালালউদ্দীন রুমি, মুফতি আশিক আলহী রহমতুল্লাহ আলহী মাজবাইন, এসব বুজুর্গান দিন, হাকিউল উম্মত মাওলানা থানভী, হুজ্জতুল ইসলাম মাওলানা কাসিম নানুতুবি, হযরত মাওলানা রশিদ আহমদ গঙ্গুই, তমাম সব আউলিয়া যত বুজুর্গান দিন যারা মহব্বতওয়ালা, তারা তো বড় কিসমতওয়ালা, কিন্তু যারা মহব্বত এতটা অর্জন করতে পারে নাই, কিন্তু আল্লাহ আমার একটু মহব্বত দেন, আল্লাহ আমাকে ওলিদের মধ্যে সামিল করেন, কান্দে লাইনে পড়ে আছে, সেও কিসমতওয়ালা। মায়খানে কা মাহরুম বি মাহরুম নেই, ওই যে হাদিস যেটা একটু একটু বলি, হুমুল কম রায়স নাজলিস, আল্লাহ পাকের মেহরবানি, যেখানেই যাই কেন জানে হাদিস এটা আমার মনের ভিতরে বেকুলতা তৈরি হয় এটা বলার জন্য, হঠাৎ ডান বাড়ে হঠাৎ এসে আল্লাহ পাকের আউলিয়াদের সঙ্গে থাকা, আমার প্রিয় বন্ধুরা, কুরআন হাদিসের আলোকে এমন আমল যে সকল আমলের চেয়েটা উর্ধ্বের আমল, কি কথা বুঝেন নাই ভাইরা? আল্লাহর মুলিদের সঙ্গে সম্পর্ক কায়েম করা, তাদের সোহবতে উঠা বসা করা, কেন দেখেন হাসান বসরি রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি দেখেন নাই, দেখছেন সাহাবিদেরকে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু শিষ্য তিনি, হযরত হাসান বসরি রহমতুল্লাহ, কি কথা বুঝেন না ভাই, বড় বড় সাহাবীদের শিষ্য হযরত হাসান বসরি রহমতুল্লাহ আলাইহ, হ্যাঁ উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হযরত হাসান বসরি, হাসান বসরির জন্ম হওয়ার পরে হাসান বসরির আম্মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আমাদের আম্মা জান উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহার ঘরের কাজ করতেন, কে হাসান বসরির মা, সে হজরত ওনার জন্মের পরে হজরত উমরের কাছে নিয়ে গেছিলেন যে তাহানিক করে দেন, তাহানিক মানে একটু কিছু মুখে দিয়ে ওই মুখের লালাটা একটু ওই শিশুর মুখে দিয়ে দেওয়া, আর মাথার তালুতে একটু দিয়ে দেওয়া, কি কথা বুঝেন নাই, হজরত উমর এই তাহানিকটা করছিলেন, সেই বরকতে হাসান বসরি এত ইলেমওয়ালা, এত আমলওয়ালা, এত বড় মর্তবাওয়ালা। হযরত উমরের এই সোহবতের বরকতে, সোহবত মানুষকে কি বানায়, বড়দের দোয়া মানুষকে কোথায় নিয়ে যায়। অনেকে মা বাবার দোয়া খুব পায়, অনেকে মা বাবার বদ দোয়া পায়, এমনটা কি হয় না? মা বাবার দোয়া মানুষকে কি মানুষকে বরবাদ করে না মানুষকে সম্মানিত করে? মানুষের জীবন ধ্বংস হয় না, মানুষের জীবন রহমত আর বরকতওয়ালা হয় মা বাবার দোয়ার বরকতে। মা বাবার দোয়া, মা বাবার স্নেহ, মা বাবার সান্নিধ্যের পরশ যদি দুনিয়াতে মানুষের জন্য এত মর্যাদা আর কল্যাণের বিষয় হয়, তা আল্লাহর প্রেমিকদের সোহবত দোয়া সান্নিধ্য সেটা কল্যাণের মর্যাদার বিষয় কেন হবে না? কবি আলম গুলিস্তার কবি বীরানা হতা হয় জো হতা হয় বাবা সে খাতের দিওয়ানা হতা হয়। আউলিয়াদের দোয়ার সৌদের বরকতে মানুষের জিন্দগিতে অনেক বড় কিছু মানুষ পাওয়া যায়। তো হাসান বসরি বহুত বড় তাবি এবং ওলিয়াল্লাহ, কিন্তু তিনি কি কোন সাহাবির সমকক্ষ হইতে পারবেন? এত এলেম এত আমল সত্ত্বেও নিজের জায়গাতে নিজের মর্তবা বড়, কিন্তু নবীর কোন সাহাবির সমান না। হযরত বিলালের সমান হইতে পারছেন তিনি? হ্যাঁ, হযরত বিলালের জন্য সমান হইতে পারছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে জুতা বহনকারী, মেসওয়াক বহনকারী, জানামাজ বহনকারী খাদেমের সমান হইতে পারছেন হযরত হাসান বসরি? এরকম একশো হাসান বসরি একত্রিত করলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিলালের সমান হবে? এক লাখ হাসান বসরি একত্রিত হলে হযরত বিলালের সমান হবে? কেন? হাসান বসরি ইমানওয়ালা না? হাসান বসরি নামাজওয়ালা না? হাসান বসরি জিকিরওয়ালা না? হাসান বসরি গুনাহ থেকে বাঁচেন না? হাসান বসরি ইবাদত বন্দেগীতে জীবনটা কাটায় দেন নাই? সাহাবিদেরই মতো যেই এলেম যে আমল সাহাবিদের মধ্যে ছিল সেটা তো হাসান বসরির মধ্যেও ছিল। তারপরেও তিনি কয়েক হাজার কয়েক লাখ হাসান বসরি একত্রিত হয়ে একজন বেলালের সমান হইতে পারতেছেন না। কারণটা কি? কারণ হলো ওই হযরত বেলাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখছেন, তার সোহবত পাইছেন, এই জিনিসটা থেকে বঞ্চিত হাসান বসরি, অর্থাৎ এটা তিনি পান নাই। কি কথা বুঝেন নাই? বুঝা গেল সোহবত মানুষকে, বড়দের সোহবত, নবীর সোহবত সাহাবিদেরকে এত বড় বানাইছে, আবার সাহাবিদের সোহবত তাবিদেরকে উম্মতের মধ্যে সবচেয়ে বড় বানাইছে, আর তাবিদের সোহবত তবে তাবিদেরকে উম্মতের ভিতরে সর্বশ্রেষ্ঠ বানাইছে। আমাদের পৃথিবীতে বিখ্যাত চার ইমাম, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক এবং ইমাম আবু হানিফা রহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ পাক তাদের সকলের মর্তবাকে বুলন্দ করেন। কি কথা বুঝেন নাই ভাইরা? কিন্তু আমরা এই উপমহাদেশের লোকেরা আমরা কি হাম্বলি মালিক কি শাফি মাযহাবের অনুসারী? আমরা কি হারাম? আমরা হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহর অনুসারী। তার মানে কি? হযরত আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহ আলাইহি কোরআন হাদিসের যে ব্যাখ্যা দিয়েছেন, তার মতবাদ না, তার ব্যাখ্যাটা যারা অনুসরণ করেন তাদেরকে হাম্বলি বলে, দুনিয়ার মানুষ তাদেরকে হাম্বলি নামে চিনে। ইমাম মালিক রহমাতুল্লাহ কোরআন হাদিসের আলোকে যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে যারা মানে তাদেরকে মালিকি বলা হয়, আর যারা ইমাম শাফি রহমাতুল্লাহর কোরআন সুন্নার ব্যাখ্যা অনুসরণকারী তাদেরকে তাকে শাফি বলা হয়। শাফি মজাব না, শাফি মজাবের অনুসারী, ইমাম শাফির অনুসারী। ইমাম আবু হানিফা রহমতুল্লাহের অনুসরণ এটাকে বলে হানাফি মজাব, আর এটা আমরা হানাফি মজাবের লোকজন সবই কোরআন সুন্নার আলোকে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করে গেছেন। এই চার ইমাম সারা দুনিয়াতে বিখ্যাত না? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আবু হানিফা, এই চার ইমামের মধ্যে তাবেই কয়জন বলেন তো? আপনারা জানেন ভাইরা তাবেই কয়জন আছে? শুধু একজন। তিনি কে? হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি। চার ইমামের ভিতরে একজন শুধু তাবে, হযরত ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ। তিনি কয়েকজন সাহাবীকে দেখছেন, হ্যাঁ, তার মধ্যে একজন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাসকে দেখছেন হযরত ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ তাআলা আলাইহ। তো সোহবত মানুষকে বড় বানায়, হ্যাঁ না? যে নবীকে দেখলে সাহাবী, সাহাবীদেরকে দেখলে তাদের সোহবত পাইলে তিনি তাবেই, আর তাবিদেরকে দেখলে তিনি তাবে তাবে। উম্মতের ভিতরে এই তিন তবকা এই পুরা উম্মতে মুসলিমার সর্বশ্রেষ্ঠ তবকা, আর ওই সর্বশ্রেষ্ঠ তবকার মধ্যে পড়ছেন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহ তাবে তাবে, তাবে তো না তাবে তাবে, হ্যাঁ না তাবিদেরকে দেখছেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ তো অনেক বড় বড় তাবিদেরকে দেখছেন, ইমাম আমির সাহাবি রাহমাতুল্লাহ আলাইহ, আমির সাহাবি এক তাবি ছিলেন, অনেক বড় মাপের তাবি, হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ উস্তাদ আমির সাহাবি, যে আমির সাহাবি 500 সাহাবিকে দেখছেন, তিনি হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহ উস্তাদ। শুনতেছেন মানে আপনারা, তো হযরত ইমাম আবু হানিফা এত বড় আলেমদের থেকে, এত বড় তাবিদের থেকে হাদিস ইলমে হাদিস গ্রহণ করছেন, দিন শিখছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার এক শিষ্য, ওনার নাম হলো আতা ইবনে আবি রাবা, তিনিও বহুত বড় তাবি, তিনিও হযরত ইমাম আবু হানিফার উস্তাদ, আমির সাহাবিও উস্তাদ, আতা ইবনে আবি রাবা তিনিও উস্তাদ, আরো অনেক বড় বড় তাবিঈন হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির উস্তাদ। তো তিনি যেহেতু অনেক বড়দেরকে পাইছেন, অনেক বড়দের ইলম, অনেক বড়দের আমল এবং তাদের সোহবত লাভ করছেন, তো আল্লাহ পাক তাদেরকে সারা জাহানের সকল আলেমদের ভিতরে সবচেয়ে বড় আলেম বানিয়ে দিয়েছেন, এবং চার ইমামের ভিতরে তিনি সবচেয়ে বড় ইমাম, ইমাম আজম বলে না হযরত ইমাম আবু হানিফা। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যে কোরআন সুন্নাহর যে ব্যাখ্যা দিয়েছেন সেটাকে আমরা হানাফি মজাব বলি, মজাব কোনো মতবাদের নাম না, মজাব হচ্ছে কোরআন সুন্নাহর বিশ্বস্ত নির্ভরযোগ্য সর্বোচ্চ ব্যাখ্যার নাম। কথা বুঝেন না ভাইয়ের, যে হানাফি মজাবের লোকেরা ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়ে না, পড়ে না,
পড়ে না,
আপনারা কি ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়েন? পড়েন না। অনেক ভাইরা আছে না পড়ে, পড়তে বলে না, এই যে অনেক ভাইরা মজাব মানে না, আমরা কোনো মজাব মানি না, হানাফি সাহাবি চার মজাবের এক মজাব কোনটাই মানে না, ওই ভাইরা কিন্তু বা মজাবওয়ালারাও কেউ কেউ আছেন যে ইমামের পিছনে সুরায় ফাতিহা পড়ে, যেভাবে পড়ে পড়ুক, এই যে ইমামের পিছনে সুরায় ফাতিহা বা কোনো কেরাত পড়া নিষেধ, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ ব্যক্তিগত মত না, এই আমির সাহাবি যিনি 500 সাহাবিকে দেখছেন, সিয়ারু আল আমিন নুবালা কিতাবে ইমাম শামসুদ্দিন জাহাবি রাহমাতুল্লাহ লিখছেন আমির সাহাবি নামক এই তাবি তিনি বলেন আদরাকতু খামসা মিয়াতিন মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেক বর্ণনা তিনি বলছেন এই কথা, আদরাকতু খামসা মিয়াতি সাহাবিন ও আকসার, আমি 500 সাহাবিকে দেখছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কে বলেন আমির সাহাবি, এবং ইনি বলেন যে আমি 70 জন বদরী সাহাবী এরকম পাইছি, কানু ইয়ামনাউনাল কিরাতা খালফাল ইমাম, হ্যাঁ যে 70 জন বদরী সাহাবীকে আমি দেখছি তারা সকলেই বলতেন তোমরা ইমামের পিছনে কেরাত করবা না, কোনো কিছু করবা না, মানে কোরআন শরীফের কোন সূরা, সূরা ফাতিহা হোক বা অন্য সূরা হোক কোনোটাই করবা না। 70 জন সাহাবী, সাহাবীকে তিনি পাইছেন এরকম, এবং রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের বড় বড় সাহাবিরা তারা নিষেধ করতেন ইমামের পিছনে কেরাত করতে, ফাতেহা হোক যাই হোক, তাদের মধ্যে হযরত আবু বকর সিদ্দিক তিনিও মানা করতেন, ওমর রাজিয়াল্লাহু আনহু মানা করতেন, ওসমান রাজিয়াল্লাহু তাআলা আনহু মানা করতেন, হযরত আলী রাজিয়াল্লাহু তাআলা আনহু মানা করতেন। রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের আমল কি দেখেন না এই সাহাবিরা? রসুল্লাহ সাল্লাহ আসলামের তালিম কি বুঝেন না এই সাহাবিরা? কি কথা বুঝেন না ভাইয়েরা? হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির নীতি ছিল, আদর্শ ছিল, উসুল ছিল যে কোন হাদিসের ব্যাপারে যদি বিভিন্ন রকমের বাহ্যিক ভাবে দেখা যায় এবং মনে হয় যে পরস্পর এক দুইটা মিলে বুঝতে মুশকিল লাগে, মানে তারও যেমন বৈপরীত্য মনে হয়, সেখানে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বড় বড় সাহাবিদের আমল, ফতোয়া এবং তাদের কি কথা এবং সিদ্ধান্ত সেটা দেখতেন, সেটার আলোকে ফয়সালা করতেন। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ দেখছেন যে কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে ইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়ানসিতু, হ্যাঁ মুফাসসিরিন লিখছেন এই আয়াত নাজিল হয়েছে নামাজের ব্যাপারে। আল্লাহ পাক বলেন যখন নামাজের মধ্যে, যেহেতু এটা নামাজের ব্যাপার তাহলে অর্থই হবে, নামাজের মধ্যে যখন কোরআন পড়া হয় তখন তোমরা চুপ থাকবে, কান লাগে মনোযোগ সাথে শুনবে এবং চুপ থাকবে। যে নামাজের মধ্যে কান লাগে মনোযোগের সাথে শুনবে এবং চুপ থাকবে, তো পড়বে কে নামাজের মধ্যে? তাহলে ইমাম নামাজের মধ্যে কোরআন পড়বে কে? ইমাম। আর চুপ থাকবে কে? তাহলে শুনতে হবে এবং চুপও থাকতে হবে। এই শুনতে হবে চুপ থাকতে হবে সেটা কার? নাকি ইমাম শুনবে? ইমাম শুনবে চুপ থাকবে, না মুক্তাদি শুনবে আর চুপ থাকবে? আল্লাহ পাক পবিত্র কোরআনে নিজে বলেন যখন ইজা কোরআন কোরআন মুফাসসিরিন এই আয়াত সম্পর্কে বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে নামাজ সম্পর্কে, যে নামাজের মধ্যে যখন কোরআন পড়া হয় তোমরা মনোযোগ দিয়ে শুনবা এবং চুপ থাকবা। তো কোরআনের নির্দেশ যে ইমামের পিছনে না কেরাত পড়া যাবে না, কিছুই পড়া যাবে না। কোরআন তো সুরায় ফাতে কোরআন না, ওইটা পড়া হলে তখন চুপ থাকতে হবে, এটা তো কোরআনেরই কথা। রসুল্লাহ চলে আসছেন হাদিসেও বলছেন যে ইন্নামা জয়লাল ইমাম ইউতাম্মাবি, ইমাম বাড়ানোই হয়, ইমামকে তোমরা মানবা অনুসরণ করবা। ইমাম তাকবীর দিলে তোমরা তাকবীর দাও, ইমাম রুকুতে গেলে তোমরা রুকুতে যাও, ইমাম সেজদায় গেলে তোমরা সেজদায় যাও। আর ইমাম যখন ওয়াইজা করা ফান সিতু, যখন ইমাম কোরআনের থেকে পড়েন তখন তোমরা চুপ থাকো, এটা মুসলিম শরীফের হাদিস। কি কথা বুঝেন না ভাইরা? এই জন্যই আমাদের চুপ থাকতে হয়। যাই হোক, এটা মধ্যখানে হঠাৎ একটা কথা আসলো, ওই যে তাবিঈদের কথাটা, সোহবতের কথাটা আসার প্রসঙ্গে। মূল কথা এর আগে যেটা আলোচনা হচ্ছিল সেটা হলো আল্লাহ আমাদের সৃষ্টি করছেন আল্লাহ পাকের বন্দেগীর জন্য, কিন্তু মহব্বতের সাথে আমল করি, আল্লাহর মহব্বত অর্জন করি। মহব্বত অর্জন হবে কোত্থেকে? মহব্বতওয়ালা কোন আল্লাহর ওলির সোহবত। এটাকে কোরআন শরীফ আল্লাহ পাক বলছেন ইত্তাকুল্লাহ কুনু মাআস সাদিকিন, খালিস আল্লাহকে ভয় করনে ওয়ালা জিন্দেগী বানাও, হ্যাঁ আল্লাহর মহব্বত ওয়ালা জিন্দেগী বানাও। আর এর জন্য কুনু মাআস সাদিকিন, আল্লাহ পাকের খাস বান্দা যারা সাদিকিন তাদের সঙ্গে সম্পর্ক রাখো, তাদের পথ ধরো, তাদের সঙ্গে উঠা বসা করো। কি কথা বুঝেন নাই ভাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন, বাস আল্লাহ তাআলা আমাদের এই মাহফিলকে কবুল করেন, আপনাদের আশা পোষা কবুল করেন এবং আমাদের জন্য হেদায়েতের ফয়সালা করেন। কোন না কোন আল্লাহ বলার সাথে সম্পর্ক করে আমরা যেন জিন্দগিটাকে জীবনটাকে কামিয়াব করতে পারি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দেন এবং কবুল করেন। ওয়াহুল দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসাল্লাল্লাহু আলা নাবিয়িল কারীম। الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وبارك وسلم. اللهم اغفر لنا وارحمنا، اللهم عافنا واعف عنا، اللهم كن لنا واجعلنا لك، اللهم كل خير لكل مسلم ومسلمة، اللهم عافنا قوتنا في الأمور كلها، وأجرنا من خزي الدنيا وعذاب الآخرة، اللهم إنا نسألك رزاك والجنة، نعوذ بك من غضبك من النار، رب اغفر وارحم وأنت خير الراحمين. আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আল্লাহ আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, জাহান্নাম থেকে নাজাত দান করেন, ঈমানে কামিল নসীব করেন, ইখলাসে কামিল নসীব করেন, এহসানে কামিল নসীব করেন, আপনার মহব্বত মারিফত দান করেন, কুরবে কামিল নূরে কামিল আমাদের নসীব ফরমান, তমাম মুশকিল আসান ফরমান, সব পরেশানি থেকে নাজাত দান করেন, সব গুনাহ থেকে মুক্ত করেন, আল্লাহ তাকওয়ার হায়াত নসীব করেন, আপনার মহব্বতে সিনাতে দান করেন, রসুল্লাহ সাল্লাহ আসলামের মহব্বত দান করেন, সুন্নতের মহব্বত আমাদেরকে নসীব ফরমান। আল্লাহ দুশ্মনদের থেকে হেফাজত করেন, হিংসুদের থেকে হেফাজত করেন, তমাম ফেতনা ফসাদ গুমরাহি থেকে আমাদেরকে হেফাজত করেন, দুজাহানের কামিয়াবি আমাদের জন্য মঞ্জুর করেন, জাহান্নাম থেকে মুক্তি মঞ্জুর করেন, জান্নাত আমাদের জন্য মঞ্জুর করেন, আমাদেরকে মাফ করেন, আমাদের মা বাপকে মাফ করেন, আমাদের সকল আত্মীয় স্বজনকে মাফ করেন, আমাদের স্ত্রী পুত্র সন্তানাদিকে মাফ করেন, আমাদের সকলকে আউলিয়া সিদ্দিকিনের মধ্যে সামিল করেন। এই মসজিদ মাদ্রাসা মাদ্রাসা খানকা এই মাহফিলকে কবুল করেন, যারা এখানে এই দিনই প্রতিষ্ঠানের জন্য জায়গা দান করছেন তাদেরকে কবুল করেন, আল্লাহ তাদের দুজাহানে কামিয়াব করেন, আল্লাহ ইজ্জত দেন, বরকত দেন, রহমত দেন, তাদের ঘরে নূর নাজিল করেন, পুরা তাদের খানদানে বড় আলেম ওলামা আউলিয়া আপনি পয়দা ফরমান। আল্লাহ মেহরবান মালিক, যারা এই মাহফিলের জন্য এই প্রতিষ্ঠানের জন্য কষ্ট করছেন, মেহনত করছেন, খেদমত করছেন, তাদেরকে কবুল করেন, তাদেরকে দুজাহানের উত্তম পুরস্কার দান করেন, আপনি বড় সম্মানে তাদেরকে ভূষিত করেন, বড় মর্যাদা তাদেরকে নসীব ফরমান, অনেক বড় আপনার হাতের দান পুরস্কার তাদেরকে নসীব ফরমান, এই মাহফিলকে আপনি কবুল করেন আজকের এবং আগামীকালের দুদিনে, এই মাহফিলকে কবুল করেন। অনেক বন্দারা যারা কষ্ট স্বীকার করতেছেন, আসতেছেন, শরীফ হইতেছেন, সকলকে কবুল করেন, সকলকে আপনার ওলিদের কাতারে স্থান দান করেন, আপনার প্রেমিক আপনার দেওয়ারাদের কাতারে স্থান দান করেন, এই মানুষের সাথে জিন্দগি আপনার মহব্বতের সাথে, ইমানের সাথে, সুন্নতের আমল আর তাকওয়ার হায়াতের মধ্যে আল্লাহ দুনিয়ার থেকে নিয়ে যান, তো ইমানের সাথে, আপনার মহব্বতের সাথে, আফিয়তের হালতে আপনি দুনিয়া থেকে উঠে নিয়ে আল্লাহ যতদিন জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন, আপনার বানায় জিন্দা রাখেন, আপনার কাছে যখন ডাকবেন আপনার বানায় আপনার কাছে নিয়ে দেয়, আমাদেরকে ইজ্জতের জিন্দগি দেন, আফিয়তের জিন্দগি দেন, শান্তিময় জিন্দগি দেন, তমাম মুশকিল আসান করেন, শত্রুদের থেকে হেফাজত করেন, সর্বরকমের শত্রুদের থেকে আমাদেরকে হেফাজত করেন, আমাদের জানা অজানা যত শত্রুরা আমাদের কষ্ট দেয়, পরেশান করে, সকলকে নিজ কুদরতে আপনি দমায়া দেন, মাগলুব মাখুর মাতরুদ ফরমায়া দেন, মাগলুব মাখুর মাতরুদ ফরমায়া দেন, মাগলুব মাখুর মাতরুদ ফরমায়া দেন, সকল দুশ্মনদের জুলুম অত্যাচার ফেতনা থেকে আমাদেরকে, আমাদের সকল, আমাদের ঘরওয়ালাদেরকে, সকল আপন জন প্রিয়জনকে আপনি হেফাজত করেন। সালামত মাহবুব সাহেব বাসবর রশিদ দস্তুর বাহর, সালামত মাহবুব সাহেব বাসবর রশিদ দস্তুর বাহর, সালামত মাহবুব সাহেব বাসবর রশিদ দস্তুর বাহর, কফল সামে মাহমুদ আদর কুয়েতু শাহ জমান রুয়েতু দস্ত মুশাদার বেজমিলে মা আফিরি বর দস্ত বরবাজ হুয়েতু রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহান